exclusively on FusionBD.com.
সবাইকে স্বাগত কুয়াশায়। আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম, আর সঙ্গে আছি শর্মিন। আর আমার সঙ্গে আছে প্রতিবারের মতন দুটো গল্প। প্রথম গল্প যেটি শুনব খুব চমৎকার একটি গল্প, আমার ভীষণ প্রিয় লেখকের গল্প। আমি জানি আপনারা প্রিয় লেখক, লেখকের নাম সত্যজিৎ রায় আর গল্পের নাম দুই ম্যাজিশিয়ান, আর পড়ে শোনাবে সেতু। আসুন তাহলে সত্যজিৎ রায়ের লেখা দুই ম্যাজিশিয়ান গল্পটি শুনি সেতুর মুখে, তারপরে আবারও ফিরে আসছি। এখন শুনবেন গল্পের প্রথম পর্ব। একটা ছোট্ট বিরতি নিয়ে সরাসরি চলে যাব পরের পর্বে, তারপর ফিরছি, সঙ্গেই থাকবেন।
পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, সুরপতি ট্রাঙ্কগুলো গুনে নিয়ে অ্যাসিস্ট্যান্ট অমিলের দিকে ফিরে বলল,
ঠিক আছে, দাও গাড়ি পাঠিয়ে দাও, সব ব্রেক ভ্যানে, আর মাত্র পঁচিশ মিনিট।
অনিল বলল, আপনার গাড়িও ঠিক আছে স্যার, কুপে দুটো বার্থই আপনার নামে নেওয়া হয়েছে, কোনো অসুবিধে হবে না।
তারপর মুচকি হেসে বলল,
ঘাট সাহেব আপনার একজন ভক্ত, নিউ এম্পায়ারে দেখেছেন আপনার শো। এই যে স্যার, আসুন এদিকে।
গার্ড বীরেন বক্সী মশাই একগাল হেসে এগিয়ে এসে তার ডান হাতখানা সুরপতির দিকে বাড়িয়ে দিলেন।
আসুন স্যার, যে হাতে সাফাই দেখে এত আনন্দ পেয়েছি, সে হাত একটি বা সে করে নিজেকে কৃতার্থ করি।
সুরপতি মন্ডলের এগারোটি ট্র্যাঙ্কের যে কোনো একটির দিকে চাইলেই তার পরিচয় পাওয়া যায়। মন্ডলস মিরাকেল কথাটি পরিষ্কার বড় বড় অক্ষরে লেখা প্রতিটি ট্র্যাঙ্কের পাশে এবং ঢাকার উপর। এর বেশি আর পরিচয়ের দরকার নেই, কারণ ঠিক দুমাস আগেই কলকাতার নিউ এম্পায়ার থিয়েটারে মন্ডলের জাদুবিদ্যার প্রমাণ পেয়ে দর্শক বার বার করধ্বনি করে তাদের বাহবা জানিয়েছে। খবরের কাগজেও বেশ প্রশংসা হয়েছে। এক সপ্তাহের প্রোগ্রাম ভিড়ে ঠেলায় চলেছে চার সপ্তাহ, তাও যেন লোকের আশ মেটেনি। থিয়েটারের কর্তৃপক্ষের অনুরোধে মন্ডলকে কথা দিতে হয়েছে যে বড়দিনের ছুটিতে আবার শো করবে সে।
কোন অসুবিধে টসুবিধে হলে বলবেন স্যার।
গার্ড সাহেব সুরপতিকে তার কামরায় তুলে দিলেন। সুরপতি এদিক ওদিকে দেখে নিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, বেশ কামরা।
আচ্ছা স্যার, তাহলে
অনেক ধন্যবাদ আপনাকে। গার্ড চলে যাবার পর সুরপতি তার বেঞ্চের কোণে জানলার পাশটায় ঠেস দিয়ে বসে পকেট থেকে এক প্যাকেট সিগারেট বার করল। এটা বোধহয় তার বিজয় অভিযানের শুরু। উত্তরপ্রদেশ, দিল্লি, আগ্রা, এলাহাবাদ, কাশী, লক্ষৌ, এই যাত্রায় একটি, তারপর আরো কত প্রদেশ পড়ে আছে, কত নগর, কত উপনগর, আর শুধু কি ভারতবর্ষই, তার বাইরেও যে জগৎ রয়েছে একটা বিরাট বিস্তীর্ণ জগৎ। বাঙালি বলে কি আর অ্যাম্বিশন নেই, সুরপতি দেখিয়ে দেবে। এককালে যে দেশের জাদুকর হুডিনির কথা পড়ে তার গায়ে কাটা দিত, সেই আমেরিকা পর্যন্ত ছড়িয়ে পড়বে তার খ্যাতি। বাংলার ছেলের দৌড় কতখানি তা সে প্রমাণ করবে বিশ্বের লোকের কাছে। যাক না কটা বছর, এ তো সবে শুরু। অনিল হাঁপাতে হাঁপাতে এসে বলল,
সব ঠিক আছে স্যার, এভরিথিং।
তলাগুলো চেক করে নিয়েছো তো?
হ্যাঁ স্যার, গুড। আমি ওই দুটো বগি পরেই আছি।
লাইন ক্লিয়ার দিয়েছে?
এই দিল বলে আমি চলি। বর্ধমানে চা খাবেন কি?
হলে মন্দ হয় না,
আমি নিয়ে আসবো।
অনিল চলে গেল। সুরপতি সিগারেট ধরিয়ে জানলার বাইরে দৃষ্টি নিক্ষেপ করল। প্ল্যাটফর্ম দিয়ে কুলি, যাত্রী, ফেরিওয়ালার দুমুখ কলমুখ স্রোত বয়ে চলেছে। সুরপতি সেদিকে দেখতে দেখতে কেমন না অন্যমনস্ক হয়ে গেল, তার দৃষ্টি ঝাপসা হয়ে এল। স্টেশনের কোলাহল মিলিয়ে এল, মনটা তার চলে গেল অনেক দূরে, অনেক পিছনে। এখন তার বয়স ৩৩, তখন ৭ কি ৮। দিনাজপুর জেলার ছোট একটি গ্রাম পাঁচপুকুর। শরতের এক শান্ত দুপুর, এক বুড়ি চটে থলি নিয়ে বসেছে বটতলার মতি মুদির দোকানের ঠিক সামনে। তাকে ঘিরে ছেলে বুড়োর ভিড়। কত বয়স বুড়ির? ৬০ হতে পারে, ৯০ হতে পারে। তোবড়ানো গালে অজস্র হিজি বিজি বলি রেখা, হাসলেই সংখ্যায় দ্বিগুণ হয়ে যাচ্ছে, আর ফোকলা দাঁতের ফাঁক দিয়ে কথার খুঁই ফুটছে। ভানুমতির খেল দেখিয়েছে ও বুড়ি, সেই প্রথম আর সেই শেষ। কিন্তু যা দেখেছিল তা সুরপতি কোনো দিন ভোলেনি, ভুলবেও না। তার নিজের ঠাকুমার বয়স তো ৬৭ হবে, সুতো পড়াতে গেলে সর্বাঙ্গ ঠক ঠক করে কাঁপে, আর ওই বুড়ির কোকড়ানো হাতে এত জাদু। চোখের সামনে, নাকের সামনে, হাত দুহাতের মধ্যে জিনিসপত্র সব ফুসমন্ত্রের উধাও করে দিচ্ছে, আবার পরক্ষণে ফুসমন্ত্রের বার করে দিচ্ছে। টাকা মার্বেল রাত্রি সুপুরি পেয়ারা। কালু কাকার কাছ থেকে একটা টাকা নিয়ে বুড়ি ভ্যানিশ করে দিল। তাতে কাকার কি রাগ আর চন্দি। তারপর খিলখিল হাসি হেসে বুড়ি আবার যখন সেটি বার করে ফেরত দিল, তখন কাকার চোখ ছাড়া গেল। সুপতির বেশ কিছুদিন ভালো করে ঘুম হয়নি এই ম্যাজিক দেখে। আর তারপর যখন ঘুমিয়েছে তখনও নাকি মাস কয়েক ধরে মাঝে মাঝে ঘুমের মধ্যে ম্যাজিক ম্যাজিক বলে চেঁচিয়ে উঠেছে। এরপরে গায়ে যখনই মেলা টেলা বসেছে সুরপতি ম্যাজিক দেখার আশায় ধাওয়া করেছে সেখানে, কিন্তু তেমন অবাক করা কিছুই চোখে পড়েনি তার। ১৬ বছর বয়সে সুরপতি চলে আসে কলকাতার বিপ্রদাস স্ট্রিটে কাকার বাড়ি থেকে ইন্টারমিডিয়েট পড়বে বলে। কলেজের বইয়ের সঙ্গে পড়া চলেছিল ম্যাজিকের বই। কলকাতায় আসার দু এক মাসের মধ্যেই সুরপতি সেসব বই কিনে নিয়েছিল, আর কেনার কিছুদিনের মধ্যেই বইয়ের সব ম্যাজিকই তার শেখা হয়ে গিয়েছিল। তাসের প্যাকেট কিনতে হয়েছিল অনেকগুলো। ঘন্টার পর ঘন্টা তাস হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ম্যাজিক অভ্যাস করতে হয়েছিল তাকে। কলেজের সরস্বতী পুজোয় বন্ধু বান্ধবের জন্মদিন জন্মদিনে সুরপতি সব ম্যাজিক মাঝে মাঝে দেখাত। সে যখন সেকেন্ড ইয়ারে পড়ে তখন তার বন্ধু গৌতমের বোনের বিয়েতে তার নেমন্তন্ন হয়। সুরপতির ম্যাজিক শেখার ইতিহাসে এটা একটা স্মরণীয় দিন, কারণ এই বিয়ে বাড়িতেই তার প্রথম দেখা হয় ত্রিপুরা বাবুর সঙ্গে। সুইনহোল স্ট্রিটের বিরাট বিরাট বাড়ির পেছনের মাঠে স্বামীরা করেছে, তারই এক কোণে একটা পর আছে অতিথি অভ্যাগত পরিবেষ্টিত হয়ে বসে আছেন ত্রিপুরা চরণ মল্লিক। হঠাৎ দেখলে নেহাত নগণ্য লোক বলে মনে হয়। বছর ৪৮ বয়স, কোকড়ানো পেরিকাটা চুল, হাসি হাসি মুখ, ঠোঁটের দু কোণে পানের দাগ। রাস্তায় ঘাটে এরকম কত লোক দেখা যায় দাঁড়িয়ে নেই, কিন্তু ঠিক সামনেই ফরাসের উপর যে কাণ্ডটা ঘটছে সেটা দেখলে লোকটি সম্বন্ধে মত পাল্টাতে হয়। সুরপতি প্রথমে নিজের চোখে বিশ্বাসই করতে পারেনি। একটা রূপোর আধুলিক গড়িয়ে গড়িয়ে তিন হাত দূরে রাখা একটি সোনার আংটির কাছে চলে গেল। তারপর আংটিটাকে সঙ্গে নিয়ে আবার গড় গড়িয়ে ত্রিপুরাবাবুর কাছে ফিরে এল। সুরপতি এতই হতভম্ব যে তার হাততালি দেবার সামর্থ্য পর্যন্ত নেই। এদিকে পর মুহূর্তে আবার আরেক তাজ্জব জাদু। গৌতমের জ্যাঠামশাই ম্যাজিক দেখতে দেখতে চুরুট ধরাতে গিয়ে তার দেশলাইয়ের কাঠির বাক্স মাটিতে ফেলে বসলেন। তাকে উপুর হতে দেখে ত্রিপুরাবাবু বললেন,
আমি আর কষ্ট করে ওগুলো তুলবেন কেন স্যার, আমাকে দিন আমি তুলে দিচ্ছি।
তারপর কাঠিগুলো ফরেশের এক কোণে স্তূপ করে রেখে নিজের বাঁ হাতে বাক্সটা নিয়ে ত্রিপুরা ডাকতে লাগলেন, আর কাঠিগুলো ঠিক পোষা বেড়াল কুকুরের মতোই একে একে গুটি গুটি করে বাক্সের ভিতর ঢুকে যেতে লাগলো। সেই রাত্রে খাওয়া দাওয়ার পর সুরপতি ভদ্রলোককে একটু একা পেয়ে তার সঙ্গে আলাপ করে। সুরপতির ম্যাজিকে আগ্রহ দেখে ভদ্রলোক খুবই অবাক হন, বলেন,
বাঙালিরা ম্যাজিক দেখেই খারাপ, দেখাবার লোক তো কই, বড় একটা দেখি না, তোমার এদিকে ইন্টারেস্ট দেখে আমি সত্যি অবাক হচ্ছি।
এর দুদিন পরে সুরপতি ত্রিপুরাবাবুর বাড়ি যায়। বাড়ি বললে ভুল হবে, মির্জাপুর স্ট্রিটের একটি মেজ বাড়ির একটি জীর্ণ ঘর। অভাব অনটনের এমন স্পষ্ট চেহারা সুরপতি আর দেখেনি। ভদ্রলোক সুরপতিকে তার জীবিকার কথা বলেছিলেন, ৫০ টাকা করে ম্যাজিক দেখানোর ফি তার, মাসে দুটো করে বায়না জড়ি কিনা সন্দেহ। চেষ্টায় হয়তো আরো কিছুটা হতে পারত, কিন্তু সুরপতি বুঝেছিল ভদ্রলোকের সে চেষ্টাই নেই। এত গুণী লোকের এমন অ্যাম্বিশনের অভাব হতে পারে সুরপতি না ভাবতে পারেনি। এর উল্লেখ করাতে ভদ্রলোক বললেন,
কি হয় ভালো জিনিসের কদর করবে কেউ এ পোড়া দেশে, কটা লোক সত্যিকার আট বোঝে বলো, খাটি আর বেকি তফাৎ কটা লোকে ধরতে পায়। সেদিন যে বিয়ের আসরে ম্যাজিকের তুমি অত তারিফ করলে, ওই আর তো কেউ করল না, যে খবর এলো পাত পড়েছে সব সুরসুর করে সরে গেল ম্যাজিক ছেড়ে পেট পুজো করতে।
সুরপতি কয়েকজন আত্মীয় বন্ধুর বাড়িতে অনুষ্ঠানে ত্রিপুরাবাবুর ম্যাজিকের বন্দোবস্ত করে দিয়েছিল। কিছুটা কৃতজ্ঞতা এবং বেশিটাই একটা স্বাভাবিক স্নেহবশত ত্রিপুরাবাবু সুরপতিকে তার ম্যাজিক শেখাতে রাজি হয়েছিলেন। সুরপতির টাকার কথা তোলাতে তিনি তীব্র আপত্তি করেন, বলেন,
তুমি ও কথা তুলো না, আমার একজন উত্তরাধিকারী হলো, এইটাই বড় কথা, তোমার যখন এত সরকার এত উৎসাহ তখন আমি শেখাব, তবে তাড়াহুড়ো করো না, এটা একটা সাধনা, বুঝতে পেরেছ, তাড়াহুড়োর কিচ্ছু হবে না, ভালো করে শিখে নিলে একটা সৃষ্টির আনন্দ পাবে। খুব বেশি টাকা বা খ্যাতির আশা করো না। ভাবছি আমার দুর্দশা তোমার কোনোদিন হবে না, কারণ তোমার মধ্যে অ্যাম্বিশন আছে, আমার নেই।
সুরপতি ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছিল,
সব ম্যাজিক শেখাবেন তো?
ওই আধুলি আর আংটির ম্যাজিকটাও শেখাবেন তো?
ত্রিপুরা বাবু হেসে বলেছিলেন,
ধাপে ধাপে উঠতে হবে, ব্যস্ত হয়েও না, দেখে থাকো, সাধনা চাই। এসব পুরাকালের জিনিস, মানুষের মনে যখন সত্যিকারের জোর ছিল, একাগ্রতা ছিল, তখন উদ্ভব হয় এসব ম্যাজিকের। আজকের মানুষের পক্ষে মনকে সে স্তরে নিয়ে যাওয়া সহজ নয়। আমায় কত কাঠখড় পোড়াতে হয়েছে জানো?
ত্রিপুরাবাবুর কাছে যখন প্রায় ৬ মাস তালিম নেওয়া হয়ে গেছে, সেই সময় একটা ব্যাপার ঘটে। একদিন কলেজ যাওয়ার পথে সুরপতি চৌরঙ্গির দিকে লক্ষ্য করল, চারিদিকে দেয়ালে, ল্যাম্পপোস্টে আর বাড়ির গায়ে রঙিন বিজ্ঞাপন পড়েছে, শেফাল্লে দি গ্রেট। কাছে গিয়ে বিজ্ঞাপন পড়ে সুরপতি বুঝল, শেফাল্লে একজন বিখ্যাত ইতালীয় জাদুকর, কলকাতায় আসছেন তার খেলা দেখাতে। সঙ্গে আসছেন সহ জাদুকরী মাদাম প্যালারমো। নিউ এম্পায়ারে ১ টাকার গ্যালারিতে বসে শেফাল্লোর ম্যাজিক দেখেছিল সুরপতি। আশ্চর্য চোখ ধাঁধানো, মন বাঁধানো ম্যাজিক সব। এতদিন এসব ম্যাজিকের কথা সুরপতি কেবল বইয়ে পড়েছে। চোখের সামনে গোটা গোটা মানুষ ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে, আবার আলাদিনের প্রদীপের ভেলকির মতো ধোঁয়ার কুণ্ডলীর ভেতর থেকে বেরিয়ে আসছে। একটি মেয়েকে কাঠের বাক্সের মধ্যে পুড়ে বাক্সটাকে কড়া দিয়ে কেটে আটখানা করে দিলেন শেফাল্লো। আবার ৫ মিনিট পরেই মেয়েটি হাসতে হাসতে বেরিয়ে এলো অন্য আর একটা বাক্সের ভিতর থেকে। তার গায়ে একটি আঁচড়ও নেই। সুরপতির হাতের তেলও সেদিন লাল হয়ে গিয়েছিল হাততালির চোখে। আর শেফাল্লোকে লক্ষ্য করে বারবার অবাক হচ্ছিল সেদিন সুরপতি। লোকটা যেমন জাদুকর তেমনই অভিনেতা, পরনে কালো চকচকে স্যুট, হাতে ম্যাজিক ওয়ার্ল্ড, মাথায় টপ হ্যাট। সেই হ্যাটের ভিতর থেকে জাদু বলে কি না বার করলেন শেফাল্লো। একবার খালি হ্যাটে হাত ঢুকিয়ে কান ধরে একটা খরগোশ টেনে বার করলেন। বেচারা সবে কান ছাড়া শেষ করেছে, এমন সময় বেরোলো পায়রা। আর এর সবকিছু সঙ্গে চলেছে শেফাল্লোর কথা, যাকে বলে কথার টুকরি। সুরপতি বইয়ে পড়েছিল একে বলে প্যাটার্ন। এই প্যাটার্ন হল ম্যাজিশিয়ানদের একটা প্রধান অবলম্বন। দর্শক যখন এই প্যাটার্নের স্রোতে নাকানি চুবড়ি খাচ্ছেন, ম্যাজিশিয়ান সেই ফাঁকে হাত সাফাইয়ের আসল কাজগুলো সেরে নিচ্ছেন। কিন্তু এর আশ্চর্য ব্যতিক্রম হলেন মাদাম প্যালারমো। তার মুখে একটি কথা নেই, নির্বাক কলের পুতুলের মতো খেলা দেখিয়ে গেলেন তিনি। তাহলে তার হাত সাফাইগুলো হয় কোন ফাঁকে? এর উত্তরও সুরপতি পরে জেনেছিল। স্টেজে এমন ম্যাজিক দেখানো সম্ভব যাতে হাত সাফাইয়ের কোন প্রয়োজনই নেই। সেসব ম্যাজিক নির্ভর করে কেবল যন্ত্রের কারসাজির উপর, এবং সেসব যন্ত্র চালানোর জন্য স্টেজের কালো পর্দার পিছনে লোক থাকে। মানুষকে দুভাগে ভাগ করে কেটে আবার জুড়ে দেওয়া বা ধোয়ার ভেতর অদৃশ্য করে দেওয়া, সবই কলকব্জার ব্যাপার। তোমার যদি পয়সা থাকে, তুমিও সেসব কলকব্জা কিনে বা তৈরি করিয়ে সেসব ম্যাজিক দেখাতে পারো। অবশ্যই ম্যাজিকগুলো জমিয়ে রসিয়ে সাজ পোশাকের বাহারে চিত্তাকর্ষক করে দেখানোর মধ্যেও একটা বাহাদুরি আছে, আর্টও আছে। সবাইয়ের সে আর্ট জানা নেই, কাজে পয়সা থাকলেই বড় ম্যাজিশিয়ান হওয়া যায় না, সবাই কি আর। সুরপতির স্মৃতিজাল হঠাৎ ছিন্ন ভিন্ন হয়ে গেল। ট্রেনটা একটা প্রকাণ্ড ঝাঁকুনি দিয়ে প্ল্যাটফর্ম ছেড়েছে, আর ঠিক সেই মুহূর্তে একটা হ্যাচকা টান দিয়ে দরজা খুলে কামরার মধ্যে ঢুকেছে। একে সুরপতি হাহা করে উঠে বাধা দিতে গিয়ে থেমে গেল। এ যে সেই ত্রিপুরা বাবু, ত্রিপুরা চরণ মল্লিক। এরকম অভিজ্ঞতা সুরপতির আরো কয়েকবার হয়েছে। একজন পরিচিত লোকের সঙ্গে হয়তো আজকাল দেখা নেই, হঠাৎ একদিন তার কথা মনে পড়ল বা তার বিষয়ে আলোচনা হল, আর পর মুহূর্তেই সশরীরে সেই লোক এসে হাজির। কিন্তু তাও সুরপতির মনে সন্দেহ হল যে ত্রিপুরা বাবুর আজকের এই আবির্ভাবটা যেন আগের সব ঘটনাকে ম্লান করে দিয়েছে। সুরপতি কয়েক মুহূর্ত কোনো কথাই বলতে পারল না। ত্রিপুরা বাবুর ধুতির খুঁট দিয়ে কপালের ঘাম মুছে হাতের একটা পুতলা মেঝেতে রেখে সুরপতির বেঞ্চের বিপরীত কোণটাতে বসলেন। তারপর সুরপতির দিকে চেয়ে একটু হেসে বললেন,
অবাক লাগছে না?
সুরপতি কোনো মতে ঢোক গিলে বলল,
অবাক মানে প্রথমত আপনি যে বেঁচে আছেন তাই আমার ধারণা ছিল না।
কিরকম?
আমি আমার বিএ পরীক্ষার কিছুদিন পরেই আপনার মেসেজ চাই, গিয়ে দেখি যে তালাবদ্ধ।
ম্যানেজার বাবুর নাম ভুলে গেছি, বললেন যে
আপনি নাকি গাড়ি চাপা পড়ে। ত্রিপুরা বাবু হো হো করে হেসে উঠলেন, বললেন
আর সেরকম হলে তো বেঁচেই যেতাম, অনেক ভাবনা চিন্তা থেকে রেহাই পেতাম।
শিল্পতি বলল, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কিছুদিন আগেই আপনার কথা ভাবছিলাম।
বলো কি?
ত্রিপুরা বাবুর চোখে মুখে যেন একটা বিষাদের ছায়া পড়ল।
আমার কথা ভাবছিলে? এখনো ভাবো আমার কথা? শুনে আশ্চর্য হলাম।
শিরোপতি জিব কাটল।
এটা আপনি কি বলছেন ত্রিপুরা বাবু? আমি কি অত সহজে ভুলি? আমার হাতে খড়ি যে আপনার হাতেই। আজ বিশেষ করে পুরনো দিনগুলোর কথা মনে পড়ছিল। আজ বাইরে যাচ্ছি সৌদিতে, এই প্রথম বাংলার বাইরে। আমি যে এখন পেশাদার ম্যাজিশিয়ান আপনি জানেন কি?
ত্রিপুরা বাবু মাথা নাড়লেন।
জানি, সবই জানি, সব জেনে শুনেই তোমার সঙ্গে দেখা করব বলেই আজ এসেছি। এই 12 বছর তুমি কি করেছো না করেছো, কিভাবে তুমি বড় হয়েছো, এই অবস্থায় এসে পৌঁছেছো, এর কোনটাই আমার অজানা নেই। সেদিন নীল আম্পায়ারে ছিলাম আমি, প্রথম দিন একেবারে পিছনের বেঞ্চিতে। সবাই তোমার কলাকৌশল কেমন অ্যাপ্রিসিয়েট করলো তা দেখলাম। কিছুটা গর্ব হচ্ছিল বটেই, কিন্তু
ত্রিপুরা বাবু থেমে গেলেন। সুরপতিও কিছু বলার খুঁজে পেল না, কি বা বলবে সে। ত্রিপুরা বাবু যদি কিছুটা ক্ষুণ্ণ বোধ করেন তাহলে তাকে দোষ দেওয়া যায় না। সত্যি উনি গোড়াপত্তনটা না করিয়ে দিলে সুরপতির আজ এতটা উন্নতি হতো না। আর তার প্রতিদানে সুরপতি কি বা করেছে, বরং উল্টেই 12 বছরে ক্রমশ তার মন থেকে ত্রিপুরা বাবুর স্মৃতি মুছে এসেছে, তার প্রতি কৃতজ্ঞতার ভাবটাও যেন কমে এসেছে।
ত্রিপুরা বাবু আবার শুরু করলেন, গর্ব আমার হয়েছিল তোমার সেদিনের সাকসেস দেখে, কিন্তু তার সঙ্গে আফসোস ছিল। কেন জানো? তুমি যে রাস্তা বেছে নিয়েছ সেটি খাঁটি ম্যাজিশিয়ানের রাস্তা নয়। তোমার ব্যাপারটা অনেকখানি লোক ভুলানোর রং তামাশা, অনেকখানি যন্ত্রের কৌশল, তোমার নিজের কৌশল নয়। অথচ আমার ম্যাজিক মনে আছে তোমার,
সুরপতি ভোলেনি। কিন্তু সেই সঙ্গে এও মনে হচ্ছিল তার যে ত্রিপুরা বাবু যেন তার সেরা ম্যাজিকগুলো তাকে শেখাতে দ্বিধাবোধ করতেন। তিনি বলতেন,
এখনো সময় লাগবে।
সেই সময় আর কোনদিনও আসেনি। তার আগেই এসে পড়ল শেফাল্য। শেফাল্যর জায়গায় নিজেকে কল্পনা করে সে অনেক ছত্র জাল বনে দেশে দেশে ম্যাজিক দেখিয়ে রোজগার করবে, নাম করবে, লোককে আনন্দ দেবে, লোকের হাততালি পাবে, বাহবা দেবে। ত্রিপুরা বাবু অন্যমনস্ক ভাবে জানলা দিয়ে বাইরে চেয়ে আছেন। সুরপতি তাকে একবার ভালো করে দেখল, ভদ্রলোককে সত্যি দুস্থ বলে মনে হচ্ছে। মাথার চুল প্রায় সমস্ত পেকে গেছে, গালের চামড়া আলগা হয়ে এসছে, চোখ ঢুকে গেছে কোটরের ভিতর, কিন্তু চোখের দৃষ্টি কি ম্লান হয়েছে কিছু মনে তো হয় না। আশ্চর্য তীক্ষ্ণ চাহনি ভদ্রলোকে। ত্রিপুরা বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন,
অবশ্যই কেন তুমি এ পথ বেছে নিয়েছ আমি জানি। তুমি বিশ্বাস করো, হয়তো আমি তার জন্য কিছুটা দায়ী। যে খাঁটি জিনিসের কদর নেই, স্টেজে ম্যাজিক চালাতে গেলে একটু চটক চাই, চাকচিক্য চাই, তাই নয় কি?
সুরপতি অস্বীকার করল না। শেফাল্য দেখার পর থেকেই তার এ ধারণা হয়েছিল, কিন্তু জাঁকজমক মানেই কি খারাপ? আজকাল দিনকাল বদলেছে, বিয়ের আসরে ফরাসের উপর বসে ম্যাজিক দেখিয়ে কি বা রোজগার করবে তুমি, আর কেই বা জানবে তোমার নাম? ত্রিপুরা বাবুর অবস্থাটা তো সে নিজের চোখেই দেখেছে। খাঁটি ম্যাজিক দেখাতে গিয়ে যদি মানুষের পেট না চলে তো সে ম্যাজিকের সার্থকতাটা কোথায়? সুরপতি ত্রিপুরা বাবুকে শেফাল্যর কথা বলল। যে জিনিস হাজার হাজার দর্শক দেখে আনন্দ পাচ্ছে, তারিফ করছে, তাকে কোন সার্থকতা নেই। খাঁটি ম্যাজিক তো সুরপতি অশ্রদ্ধা করছে না, কিন্তু সে পথে কোনো ভবিষ্যৎ নেই, তাই সুরপতি এই পথ বেছে নিয়েছে। ত্রিপুরা বাবু হঠাৎ যেন উত্তেজিত হয়ে উঠলেন, বেঞ্চির উপর পা তুলে দিয়ে তিনি সুরপতির দিকে ঝুঁকে পড়লেন।
শোনো সুরপতি, তুমি যদি সত্যিই বুঝতে পারতে আসল ম্যাজিক কি জিনিস, তাহলে তুমি নকলের পিছনে ধাওয়া করতে না। হাত সাফাই তো ওর শুধু একটা মাত্র অঙ্গ। অবশ্য তারও যে কত শ্রেণী বিভাগ আছে তা শেষ নেই। যৌগিক ক্রিয়ার মতো সেসব সাফাই মাসের পর মাস, বছরের পর বছর অভ্যাস করতে হয়, কিন্তু এছাড়া তো আরো কত কি আছে। হিপনোটিজম কেবল চোখের চাহনির জোরে মানুষকে সম্পূর্ণ তোমার বশে এনে ফেলতে পারবে। এমন বাস করবে যে তোমার হাতে কাদা হয়ে যাবে। তারপর ক্লেয়ার ভাইন্স বা টেলিপ্যাথি বা থট রিডিং, অপরের চিন্তার জগতে তুমি অবাধ চলাফেরা করতে পারবে। একজনের নারী টিপে বলে দেবে সে কি ভাবছে। তেমন তেমন শেখা হয়ে গেলে পরে তাকে স্পর্শও করতে হবে না, কেবল মিনিটখানিক তার চোখের দিকে চেয়ে থাকলেই তার মনের কথা পেটের কথা সব জেনে ফেলবে। এসব কি ম্যাজিক? জগতের সব সেরা ম্যাজিকের মূল হচ্ছে এইসব জিনিস। এতে কর্তব্যের কোন ব্যাপার নেই, আছে শুধু সাধনা, নিষ্ঠা আর একাগ্রতা। ত্রিপুরাবাবু দম নেবার জন্য থামলেন। ট্রেনের শব্দের জন্য তাকে গলা উঁচিয়ে কথা বলতে হচ্ছিল, তাতে বোধ হয় তিনি আরো ক্লান্ত হয়ে পড়েছেন। এবারে তিনি সুরপতির দিকে আরো এগিয়ে এসে বললেন,
আমি তোমাকে সবকিছুই শেখাতে চেয়েছিলাম, কিন্তু তুমি গ্রাহ্য করলে তোমার দশ হইল না। একজন বিদেশি বুজরুকের বাইরের জাকজমক তোমার মাথা ঘুরিয়ে দিল। আসল পথ ছেড়ে যে পথে চট করে অর্থ হয়, খ্যাতি হয়, সেই পথে চলে গেলে তুমি।
সুরপতি নির্বাক, সত্যি করে এর কোন অভিযোগেরই প্রতিবাদ সে করতে পারে না। ত্রিপুরাবাবু এবার সুরপতির কাঁধে একটা হাত রেখে গলার স্বর একটু নরম করে বললেন,
আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি সুরপতি। আমায় দেখে বুঝেছ কিনা জানি না, আমার অবস্থা খুবই খারাপ। এত জাদু জানি, কিন্তু টাকা করার জাদুটা এখনো অজানা রয়ে গেছে। অ্যাম্বিশনের অভাবই আমার গাল হয়েছে, না হলে কি আর আমার অন্য চিন্তা করতে হয়। আমি এখন মরিয়া হয়েই এসেছি তোমার কাছে সুরপতি। আমি নিজে যে নিজের পায়ে দাঁড়াবো সে শক্তি আর নেই, বয়সও নেই, কিন্তু আমার এটুকু বিশ্বাস আছে যে আমার এই দুর্দিনে তুমি আমাকে কিছুটা স্যাক্রিফাইস করেও সাহায্য করবে, ব্যাস তারপর তোমাকে বিরক্ত করব না।
সুরপতির মনটা ধাঁধিয়ে উঠল, কি সাহায্য চাইছেন ভদ্রলোক? ত্রিপুরাবাবু বললেন,
তোমার কাছে হয়তো প্ল্যানটা একটু রূঢ় বলে মনে হতে পারে, কিন্তু এছাড়া উপায় নেই। মুশকিল হচ্ছে কি, আমার যে শুধু টাকার প্রয়োজন তা নয়, বুড়ো বয়সে একটা নতুন শখ হয়েছে জানো, একসঙ্গে অনেকগুলো লোকের সামনে আমার সেরা খেলাগুলো একবার দেখাতে ইচ্ছে করছে, হয়তো এই প্রথম এবং এই শেষবার। কিন্তু তাও এই শখটা কিছুতেই দমন করতে পারছি না সুরপতি।
একটা অজানা আশঙ্কা সুরপতির বুকটাকে কাঁপিয়ে দিল। ত্রিপুরাবাবু এবার তার আসল প্রস্তাবটা পাড়লেন,
লক্ষ্যতে তোমার ম্যাজিক দেখানোর ব্যবস্থা হয়েছে, তুমি সেখানেই যাচ্ছ। ধরো যদি শেষ মুহূর্তে তোমার অসুখ করে, দর্শককে একেবারে হতাশ করে ফিরিয়ে দেবার চেয়ে ধরো যদি তোমার জায়গায় আর কেউ।
সুরপতি হক চুকিয়ে গেল। ত্রিপুরাবাবু বললেন কি, সত্যিই মরিয়া হয়েছেন ভদ্রলোক, নাহলে এমন অদ্ভুত প্রস্তাব করেন কি করে? সুরপতি চুপ করে আসে দেখে ত্রিপুরাবাবু বললেন,
অনিবার্য কারণ হেতু তোমার বদলে তোমার গুরু ম্যাজিক দেখাবেন, এইভাবেই খবরটা দিয়ে দেবে তুমি। এতে কি লোক খুব হতাশ হবে বলে মনে হয়? আমার তো মনে হয় না। আমার দৃঢ় বিশ্বাস যে আমার ম্যাজিক লোকের ভালোই লাগবে। কিন্তু তাও আমি প্রস্তাব করি যে প্রথম দিনের হিসেবে তোমার যা টাকা পাওনা হতো তার অর্ধেক তুমিই পাবে, আর আমার ভাগে যা থাকবে তাহলেই আমার চলে যাবে। তারপর তুমি যেমন চলছ চলো, আমি আর তোমাকে বিরক্ত করব না। কেবল এই একদিনের সুযোগটুকু তোমাকে করে দিতেই হবে সুরপতি।
সুরপতির মাথা গরম হয়ে উঠছে। অসম্ভব, আপনি কি বলছেন আপনি নিজেই বুঝতে পারছেন না ত্রিপুরাবাবু, বাংলার বাইরে এই আমার প্রথম প্রদর্শনী, লক্ষ্যের সইয়ের উপর কত কিছু নির্ভর করছে তা আপনি বুঝতে পারছেন না। আমার কেরিয়ারের গোড়াতেই আমি একটা মিথ্যার আশ্রয় নেব, কি করে ভাবছেন আপনি এমন কথা? ত্রিপুরাবাবুর স্থির দৃষ্টিতে সুরপতির দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ, তারপর ট্রেনের শব্দের উপর দিয়ে তার ধীর সঞ্চিত কণ্ঠস্বর সুরপতির কানে পৌঁছে, সেই আধুলিয়ার আংটির ম্যাজিকের উপর তোমার এখনো লোভ আছে কি? সুরপতি চমকে উঠল, কিন্তু ত্রিপুরাবাবুর চাহনিতে কোনো পরিবর্তন নেই। কেন? ত্রিপুরাবাবু মৃদু হেসে বললেন,
তুমি যদি প্রস্তাবে রাজি হও তো তাহলে আমি তোমার ম্যাজিকটা শিখিয়ে দেব, যদি এখন কথা দাও তো এখনই, আর যদি না দাও।
হুইসেলের বিকট শব্দে একটা হাওড়াগামী ট্রেন সুরপতিতে ট্রেনের পাশ দিয়ে বেরিয়ে গেল। তার কামরা গেলে ত্রিপুরাবাবুর চোখ বরাবর ধক করে চলে উঠল। কালো আর শব্দ মিলিয়ে গেলে পর সুরপতি জিজ্ঞেস করল,
আর যদি রাজি না হই? তাহলে ফল ভালো হবে না সুরপতি, তোমার একটা কথা জানা দরকার।
আমি যদি দর্শকদের মধ্যে উপস্থিত থাকি তাহলে ইচ্ছে করলে আমি যে কোনো জাদুকরকে অপদস্থ নাকাও, এমনকি একেবারে অকেজো করে দিতে পারি।
ত্রিপুরাবাবু তার কোটের পকেট থেকে একজোড়া তাস সুরপতির দিকে এগিয়ে দিলেন।
দেখাও তো দেখি তোমার হাত সাফাই। কঠিন কিছু না, একেবারে প্রাথমিক সাফাই। পিছনের এই গোলামটা সামনের এই তীরের উপর নিয়ে এসো দেখি হাতের ঝাঁকানিতে।
আয়নার সামনে দাঁড়িয়ে ষোলো বছর বয়সে সুরপতির এই সাফাইটা আয়ত্ত করতে লেগেছিল মাত্র সাত দিন। আর আজ সুরপতি তাসে হাত দিয়ে দেখল তার আঙুল অবশ্যই আসছে। শুধু আঙুল নয়, আঙুল, কবজি, কনুই, একেবারে পুরো হাতই অবশ। ঝাপসা চোখে সুরপতি দেখল ত্রিপুরাবাবুর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। এক অমানসিক তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছেন তিনি সুরপতির চোখের দিকে। সুরপতির কপাল ঘেমে গেল। সর্বাঙ্গে একটা কাঁপুনির লক্ষণ অনুভব করল সে।
এবার বুঝেছ আমার ক্ষমতা?
সুরপতির হাত থেকে তাসের প্যাকেটটা আপনা থেকেই পড়ে গেল বেঞ্চির উপরে। ত্রিপুরাবাবু তাসগুলো গোজ করে তুলে নিয়ে গম্ভীর গলায় বললেন,
রাজি আছ?
সুরপতির অসুস্থ অবশ ভাবটা কেটে গেছে। সে ক্লান্ত ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করল,
ম্যাজিকটা শেখাবেন তো?
ত্রিপুরাবাবু তার ডান হাতের তর্জনী সুরপতির নাকের সামনে তুলে ধরে বললেন,
লক্ষ্যের প্রথম শোতে তোমার অসুস্থতা হেতু তোমার পরিবর্তে তোমার গুরু ত্রিপুরাচরণ মল্লিক তার জাদুবিদ্যা প্রদর্শন করবে, তাই তো? হ্যাঁ তাই। তুমি তোমার প্রাপ্য টাকার অর্ধেক আমাকে দেবে, ঠিক তো?
ঠিক, তবে এসো। সুরপতি পকেট হাত ধরে একটা আঙুলি আর নিজের আঙুল থেকে পলাশ বসানো আংটিটা খুলে ত্রিপুরাবাবুকে দিল। বর্ধমানে গাড়ি থামতে চা নিয়ে তার বসের কামরার সামনে এসে অনিল দেখে সুরপতি ঘুমে অচেত। অনিল একটু ইতস্তত করে একবার স্যার বলে মৃদু শব্দ করতে সুরপতি ধড়পড়ি উঠে বসলেন।
কি কি ব্যাপার?
আপনার চা এনেছি স্যার, ডিস্টার্ব করলুম, কিছু মনে করবেন না।
কিন্তু সুরপতি উদ্ভ্রান্ত দৃষ্টিতে কামরার এদিক ওদিক দেখতে লাগলো।
কি হলো স্যার বন্ধু? ত্রিপুরাবাবু?
অনিল হতভম্ব,
না না, উনি তো সেই 51 বাস চাপা পড়ে। কিন্তু আমার আংটি?
কোন আংটি স্যার? আপনার পলাটা তো হাতেই রয়েছে।
হ্যাঁ হ্যাঁ। আর
সুরপতি পকেটে হাত দিয়ে একটা আঙুলি বার করল। অনিল লক্ষ্য করল সুরপতির হাত ধরধর করে কাঁপছে।
অনিল ভেতরে এসো একবার, চট করে এসো, ওই জানালাগুলো বন্ধ করো।
হ্যাঁ এইবার দেখো। সুরপতি বেঞ্চির এক মাথায় আংটি আর অন্য মাথায় আঙুলি চড়াল। তারপর ইষ্টনাম জপ করে যা থাকে কপালে করে সফে পাওয়া কৌশল প্রয়োগ করল আধুলির দিকে তীব্র সংহত দৃষ্টি নিক্ষেপ করে। আধুলিটা বাধ্য ছেলের মতো গড়িয়ে আংটির কাছে গিয়ে সেটাকে সঙ্গে নিয়ে সুরপতির কাছে গড়িয়ে ফিরে এল। অনিলের হাত থেকে চায়ের পেয়ালাটা পড়ে যেত যদি না সুরপতি অদ্ভুত হাত সাফাইয়ের বলে সেটাকে পড়ার পূর্ব মুহূর্তে নিজের হাতে নিয়ে নিত। লক্ষ্য হয়ে জাদু প্রদর্শনের প্রথম দিন পর্দা উঠলে পর সুরপতি মন্ডল সমবেত দর্শক মন্ডলীর সামনে উপস্থিত হয়ে তার স্বর্গত জাদুবিদ্যা শিক্ষক ত্রিপুরাচরণ মল্লিকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল। আজ প্রদর্শনীর শেষ খেলা, যেটাকে সুরপতি খাঁটি দেশি ম্যাজিক বলে আখ্যা দিল, আংটি ও আধুলির খেলা হল।
এতক্ষণে শেষ হল দুই ম্যাজিশিয়ান সত্যজিৎ রায়ের লেখা গল্প এবং পড়ে শোনাল সেতু। আর সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। আপনি আছেন শারমিনের সঙ্গে কুয়াশায়, শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম। আজকের গল্পটি লিখেছেন সাদিয়া ইসলাম বৃষ্টি। গল্পের নাম প্রতিবারের মতো একেবারে শেষে শুনবেন। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি, তারপর আবার ফিরে আসছি। ঘটনাটা শুরু হয়েছিল মোনাকের 22তম জন্মদিনেতে। আর সববারের মতো বাবা সেবারও মোনাকের জন্মদিনের কাজ নিয়ে দেশের বাইরে। মাকে কোনো জন্মদিনই কাছে পায়নি মোনাক, খুব ছোটবেলাতে মারা গিয়েছিল মা। এসবে সে অভ্যস্ত ছিল, এই যে মায়ের না থাকা, বাবার কাজের বাহানা, নিজের জন্মদিনের দায়িত্ব নিজেই নেওয়া, ওনার ছোটবেলা থেকে দেখে এসেছে এসব, একটুও মন খারাপ করেনি কোনোদিন। জন্মদিনের দিন সকালবেলাতেই ঘুম থেকে উঠেছে, আয়নার দিকে তাকিয়ে নিজেকে একটা মিষ্টি হাসি উপহার দিয়েছে। বাবার উপহারগুলোও কম দামি কিছু ছিল না। নিজের উপস্থিত না থাকতে পারার বিষয়টা বাবা চড়া দামি দোকান থেকে কিনে আনা জিনিসপত্র দিয়ে চুকিয়ে দিতে চেয়েছে সবসময়, আর পেরেওছে। কখনো মোনাকের কাছ থেকে কোনো অভিযোগ পায়নি বাবা, আর পাবেই বা কেন, কিসের অভাব মোনাকের? মা, বাবা, ভালোবাসা। মোনাক বিশ্বাস করত টাকা থাকলে আর কিছুই লাগে না মানুষে, তাই এসব মা বাবার অভাব গায়ে লাগেনি কখনো ওর। ভালোবাসা পায়নি বটে, তবে টাকা ছড়ালে কি মিথ্যে ভালোবাসার অভাব নাকি? টাকা দিয়ে সব কেনা যায়, বাবা মা, ভালোবাসা, এমনকি কারোর জীবনও। ওর বাবাও তাই বিশ্বাস করে, আর মোনাকে হয়েছিল তার বাবার ছেলে। মোনাকের মা খুব অন্যরকম মানুষ ছিলেন, রহিম চাচার কাছ থেকে শুনেছি মোনাক মায়ের কথা। মা কারো কষ্ট দুচোখে দেখতে পারত না, বাবার এত কাজ নিয়ে খুব মন খারাপ করত। মাঝে মাঝে ভাবে মোনাক, ভাগ্যিস সে তার মায়ের মতো হয়নি, কিন্তু ওর 22তম জন্মদিনের দিন পুরো ব্যাপারটাই যেন উল্টে গেল। সকালবেলাও সব ঠিকঠাক ছিল।
ছোট সাহেব, নাস্তা করে নেন।
নিচ্ছি, নাস্তা দাও।
আজকে আচানক সকাল সকাল উঠে গেলেন যে বাপ, শরীর খারাপ করছে নাকি?
আরে না, শরীর আবার আমার খারাপ করে নাকি?
করে না আবার, সে যে কয়দিন আগে আপনার ডায়াবেটিক্স বাইরে গেল গা, কি যে ভয় পাইছিলাম।
কিছুদিন আগে কি বলছো চাচা? সে তো প্রায় মাস সাতেক আগের কথা, তখন একটু ঝামেলা হয়েছিল, কিন্তু এখন কি আর সেসব আছে? তুমি খাইয়ে দাইয়ে ঠিক করে ফেলেছো না?
কি জানি বাপ, ডায়াবেটিক্স রোগটা জানতাম বুড়োদের হয়, তোমার না হইলে কিন্তু জানতেও পারতাম না যে বাচ্চা পোলাপানদেরও এই রোগটা হয়।
বাচ্চা কি যে বলো চাচা, আজকে একটা স্পেশাল দিন, বলো তো কি?
কি জানি না তো বাপ, তোমাদের বাসায় আলাদা করে কোন দিনটাই বা বোঝা যায়, সব দিনই তো একই রকম।
কিন্তু তারপরেও আমাকে তুমি এতদিন ধরে দেখছ, ছোট থেকে মানুষ করলে আমার জন্মদিনটা মনে রাখবা না?
আরে ছোট ভাইজানের আজকে জন্মদিন নাকি? কি বলেন, বয়স হয়ে যায় বাপ, কি করব বলো।
থাক থাক, আর এমন হুটোপাটা করতে হবে না,
আজকে তো বাড়িতে খাবা তাই না বাপজান?
হ্যাঁ, বাসাতেই খাবো। আজ তুমি একটু খুব ভালো করে রান্না করো, আমার কিছু বন্ধু বান্ধব আসবে।
আচ্ছা, ইলিশ মাছ রান্না করবো বাপ।
এই সময় ইলিশ পাবা কই তুমি?
তোমার জন্য আমি সব সময় তোমার পছন্দের জিনিস রাইকা দেই, খাও তো না বাসায়, কোনো একদিন যদি খাইতে চাও এই জন্যে।
তুমি আমাকে নিয়ে এত কেন ভাবো চাচা?
আমি না ভাবলে ভাববো কে কাউ দেহি।
সকালে নাস্তা শেষে গাড়ি নিয়ে রাস্তায় বেরোলো মোনা। গাড়ি চালাতে খুব ভালো লাগে, মন খারাপ লাগলে গাড়ি চালায় তখন মন ভালো হয়ে যায়। ধানমন্ডির ওদিকটায় গাড়ি নিয়ে এলো পাথারে ঘুরছিল, সিদ্ধান্ত নিতে পারছিল না। ওই দিন সিনফিয়া মেয়েটা ইঙ্গিত করে জানিয়েছিল মোনা চোর ভালো লাগে, ঠিক বুঝতে পারেনি মোনা এর মানে কি। ওকে মোনাকের ব্যাপারে আগ্রহী, আর হলে ঠিক কতটা আগ্রহী? ওকে কি আজ বাসায় দেখা যায় জন্মদিনের পার্টিতে? আরো কত কি ভেবেতে যাচ্ছিল কে জানে, কিন্তু হঠাৎ সব ভাবনা থেমে গেল। মাথাটা চকচক দিয়ে উঠল, গাড়িটা কোথাও আঘাত করল নাকি, কোন গাছে, কিছু বুঝতে পারল না মোনা। কেবল মানুষের একটা অস্পষ্ট চিৎকার শুনল, উঠতে গিয়ে বুঝতে পারল মোনা আসলে সে ঠিক নেই। শুধু তাই না, নিজের চোখটাও খুলতে পারছে না। আচ্ছা কি হচ্ছে ওর, ও কি তাহলে মরতে বসেছে নাকি? ব্যাস, এরপর আর কিছু মনে নেই মোনাকে। চাচার কান্না, অবশ শরীর, চিন্তা, জন্মদিন সব কিছু ভুলে শান্তি ঘুমে ঝরে পড়ল মোনাক। মোনাক হাসান, বিখ্যাত শিল্পপতি সৌরভ হাসানের ছেলে মোনাক হাসান। কতক্ষণ ঘুমিয়েছিল বা অচেতন হয়েছিল সেটা ঠিক মনে নেই মোনাকে। যখন চোখ মেলল তখন সে একা এক অন্ধকার ঘরে।
কেন আমি আছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ? তুমি কি করে এলে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কই? আমাকে দেখতে পাচ্ছ? আমি এখানে বের করে নিয়ে যাবে প্লিজ।
আমি পাচ্ছি না দেখতে তোমাকে, তুমি কে? আমি
আমি রবি, আমার কবরে ভিড়ে যাচ্ছি।
কবর? কবর ভেতরে আমি যাচ্ছি,
আমি অনেকক্ষণ কিছুই হচ্ছে না।
আমি খ্রিস্টান
ধর্মী, ওখানে বলতে গেলে আমি থাকি পাশে কলকাতা, ওরা পরামর্শ এখনই লোহার কফি নিয়ে আটকে আছি।
তুমি বলে দিয়েছ
যেভাবে তুমি বলছ, শান্তি পাবো।
তুমি খুব কঠিন একটা
মেয়ে, অনেকক্ষণ চেষ্টা করলাম, আমার হাতে রক্ত ভেঙে গিয়েছে, রক্ত পড়ছে, তাও আমি কাঁদিনি একবার।
আচ্ছা আমি চেষ্টা করছি, তুমি বলো এখানে করছি
কত ভালো না, তুমি কি কখনো আমাকে ভালোবাসিস?
আমি
ছাড়তাম
সত্যি আছি।
তুমি চাষ করতে থাকো, খুব বেশি তাড়াহুড়ো করো না, তাহলে অক্সিজেন দ্রুত ঘুরিয়ে যাবে, তুমি ক্লান্ত হয়ে যাবে, আস্তে আস্তে চেষ্টা করে যাও। তো যা বলছিলাম ব্যাপারটি সত্যি, আমি কলেজ পাস করেছি তখন কেবল, সে সময় একটা ছেলের সাথে আমার পরিচয়, কলেজের গেটি থেকে বাকি উঠতাম ছেলেটি দাঁড়িয়ে থাকত রোজ আমার জন্য। আমি অতটা দেখা যায় না কিন্তু,
চলো আজকে ঘুরতে যাই।
কোথায়
তা জানি না, তুমি বলো।
চলো দূরে কোথাও ঘুরে আসি।
দূরে কোথাও মানে কোথায়?
তোমাদের বাড়িতে
বাবা মা আছে, সামনে গিয়ে বলতে পারবে যে আমাকে ভালোবাসো?
পারবো না কেন, চলো যাই, আমার কোনো সমস্যা নেই।
আচ্ছা আচ্ছা, এখন না, নিয়ে যাব তোমাকে, কিন্তু এখন না, আগে আমার স্কলারশিপটা হোক তারপর।
কিন্তু আমার বাবা মা এখনই ঝামেলা শুরু করে দিয়েছে, ছেলের বউ দেখতে চায়।
আমাকে দেখিয়ে দাও না হয়।
ভালো বলেছ,
ঠাট্টা করছিলাম, সত্যি যদি দেখতে চায় নিয়ে যাবে নাকি?
কেন, কোনো সমস্যা? ওই পুরনো প্রেম কি আবার জেগে উঠেছে নাকি?
পুরনো প্রেম মানে বান্টি? ও আমার সাথে এক ক্লাসে পড়তো রনি, ভালো বন্ধু ছিলাম, ভালো লাগতো একটু আধটু, প্রেম হয়নি কখনো আমাদের।
আমি বিশ্বাস করি না, বাবা মা এখানে থাকলে অনেক আগেই তোমাকে ওদের কাছে নিয়ে যেতাম।
কোথায় থাকেন এখন ওরা?
সুইডেন, ওখানে সেটেলড। তোমাকে বিয়ে করলে ওখানেও একটা অনুষ্ঠান করতে হবে, ওইদিকেও অনেক মানুষ পরিচিত আছে তো আমাদের।
আচ্ছা বাবা আচ্ছা, আগে আমার স্কলারশিপটা না হয় পেয়ে নি, তারপর সবকিছু হবে।
বাহ, বেশ ভালোই কাজ ছিল। ছেলে কি অনেক বড় লোক ছিল নাকি? মনে তো হচ্ছে তাই, বাবা মাও রাজি। তোর স্কলারশিপটা হলেই সব ঝামেলা শেষ। তাহলে হঠাৎ কি হলো, স্কলারশিপটা পাওনি নাকি?
পেয়েছিলাম, কিন্তু যাওয়া হয়নি বাইরে পড়তে।
কেন, এত চেষ্টা করলে স্কলারশিপের জন্য, তাহলে গেলে না কেন?
ও যেতে দিল না, আমিও গেলাম না।
বাসার সবাইকে কি বোঝালে?
কি আর বোঝাবো, ওদের কিছু বোঝানোর ছিল না। আমি ওদেরকে জানাই নি যে যাচ্ছি না। ওরা জানতো আমি স্কলারশিপটা পেয়ে খুব খুশি হয়েছি। রনিককে পরিচয় করিয়ে দিলাম একদিন বাসায়। সবাই ওকে পছন্দ করল, সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ কি যেন হল, রনিক বললেও ও আর আমাকে বিশ্বাস করতে পারছে না। যদি স্কলারশিপ নিয়ে বাইরে গেলে আমি অন্য কাউকে ভালোবেসে ফেলি, ও আমাকে বললো থেকে যেতে।
কি পজিটিভ, ও বললো আর তুমি থেকে গেলে?
গেলাম, ওর সাথে থাকতে পারবো এটা ভেবেই থেকে গেলাম।
ওর বাসায় গিয়ে উঠলো?
বাসার সবাই জানলো আমি পড়তে গিয়েছি দেশের বাইরে। আসলে আমি কখনোই যাইনি।
তারপর
কবরের খুঁটখুঁটে অন্ধকার এখন অনেকটাই গাছব হয়ে গিয়েছে। হালকা মেঘে আভা আলো যেন ঘুরে বেড়াচ্ছে পুরো কবর নয়। তার ভিতরে চেষ্টা করে চলেছি মনে মাটি খুঁটতে, আর রোজি শোনাচ্ছে তারপর।
রোজি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।
কি সারপ্রাইজ? আমি
এই দেখো কাকে এনেছি।
আরে বান্টি, রনি ওকে কোথায় পেলে?
পরে বলবো, যাও তোমরা গল্প করো, আমি চা বানিয়ে আনছি।
না না না, তোমরা বসো গিয়ে।
যেতে বলছি, যাও আমি আসছি একটু পরে।
আচ্ছা যাচ্ছি। আমি চলে এলাম বান্টিকে নিয়ে পাশের ঘরে। ও তার খানিক বাদে চা নিয়ে এলো। এত ভালোভাবে কথা বলছিল বান্টির সাথে, আমার সাথে। আমার মন ভরে যাচ্ছিল, চোখে পানি এসে যাচ্ছিল। ও আমাকে এত ভালোবাসে দেখে। এবার বেশ কয়েকবার হল তাই বান্টি আসতে লাগত। বলতে গেলে রনকে ওকে ডেকে নিয়ে আসতো। আমি বাসায় সারাদিন একা থাকতাম। ও বলতো আমার খারাপ লাগবে, তাই বান্টিকে ডাকত। আর সত্যি কথা বলতে কি, আর কারোর সাথে আমি দেখাও করতে পারতাম না, রাস্তায় বেরোতে পারতাম না। সবসময় খালি ভয় হতো কেউ বুঝি দেখে ফেলবে। সবাই জানতো আমি বিদেশে। শেষমেশ আমার একমাত্র কথা বলার লোক হয়ে গেল বান্টি। আর রনিকের কোনো সমস্যা নেই দেখে আমিও কিছু বলতাম না। সারাদিন একা বসে থেকে যে এতটা খারাপ লাগতো, সেটা কেটে যেত বান্টির সাথে আড্ডা মারলে। এত সময় তো আমি নিজেই ওকে ফোন করে আসতে বললাম। সবকিছু সুন্দরভাবেই চলছিল, কিন্তু সমস্যা শুরু হলো হঠাৎ।
গল্পের শুরুতেই আমরা একটি চরিত্র দেখতে পাই যার নাম মোনাক, এবং গল্প শুরু হয়েছিল মোনাকের 22তম জন্মদিনেতে। একটা অ্যাক্সিডেন্টে মোনাকের সবকিছু উল্টে গেল। সে কোথায় চলে গেল, কোথায় অন্ধকারে হারিয়ে গেল, সে জীবিত না মৃত কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু অদ্ভুত সব ঘটনা ঘটছে তার সঙ্গে। আমি না আজকে কথা কম বলি, আজকে না গল্পই শুনি। প্রথম পর্ব শুনলেন এতক্ষণ, আমরা চলে যাব দ্বিতীয় পর্বে। তারপরে আবার ফিরে আসব, সঙ্গেই থাকবেন। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে, আর সঙ্গে আছি শর্মিন।
বাসার থেকে ফোন দিচ্ছে বারবার, বলছে ওদের সাথে দেখা করতে যেতে।
তা যাও না, আর কয়দিন পরই তো জামাই হবে, তখন তো যেতেই হবে। ঘুরে আসো একবার, দেখো আমার নামে কি কি খারাপ কথা শোনায়।
আচ্ছা, তাহলে তুমি একা বাসায় কি করবে?
বান্টিকে না হয় ডেকে নেব।
আজকাল খুব বান্টিকে ডাকছো বাসায়?
ও মা, তুমি থাকো না তাই, না হয় কি আর এমনি এমনি ডাকি ওকে।
আচ্ছা, তা আমার দরকার ওকে দিয়ে মিটিয়ে নিচ্ছ।
বাজে কথা বলো না রনি, আমি বান্টিকে বাসায় ডাকিনি, তুমি এনেছি।
তাহলে এখন আমি বলছি ওকে আর আসতে হবে না, না করে দাও এখন, বলে দাও এরপর থেকে যেন বাসায় আর না আসে।
এমন ছোট লোকে করছো কেন রনি? আমি ওকে কি করে বলবো?
হ্যাঁ তুমি বলবে, এই নাও ফোন, বলে দাও আর যেন ও কখনো না আসে।
না, আমি মরে গেলেও বলবো না।
বলবে।
রনি আমার হাত ছাড়ো।
না ছাড়বো না, কি করবি কি করবি বল
রনি?
এমনি এমনি ওই বান্টি কিনেছি বাসায়, আমি দেখতে চাচ্ছিলাম কত ভালো অভিনয় তোরা করতে পারিস। সুযোগ দিয়েছি সুযোগ, বুঝলি? প্রেম ছিল না তোদের, সুযোগ পেয়ে তো আমাকে আবার ঠকাতে শুরু করে দিলি। আমার জন্য বাবা মাকে মিথ্যা বলেছিস, আর এখন ওই বান্টির জন্য আমাকে মিথ্যা বলছিস।
তুমি কি পাগল হয়ে গিয়েছ রনি?
আমি আমি পাগল হয়ে গিয়েছি?
ব্যথা লাগছে রনি।
ব্যথা আর কি লাগছে, এবার তুই দেখবি ব্যথা কাকে বল। আমাকে যে ব্যথা দিয়েছিস সেটা আবার সুদে আসলে তোর কাছ থেকে তুলবো আমি। কোথায় কোথায় গেল লাঠিটা?
রনি খুলে ছাড়ো, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে রনি।
তার গলায় ভয় স্পষ্ট টের পেল মেরা। এই বদ্ধ কবরের ভেতরে মৃত্যুর সামনে দাঁড়িয়েও সেই শ্বাসরোধের ভয়টা যেন অনেক বেশি করে পাচ্ছিল রোজি। ও বলা থামাতেই পিন পতন নীরবতা নেমে এলো কবরে। প্রথম কথা বলল মোনা কি?
তারপর?
তারপর আর কি, চোখ মেলে দেখলাম আমি এখানে। তুমি কি করে এখানে এলে বলো তো?
ঠিক জানি না, একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, এরপর হালকা জ্ঞান এসেছিল, তবে আমি হাত পা নাড়াতে পারছিলাম না, এমনকি চোখও খুলতে পারছিলাম না। তারপর সেই যে চোখ বন্ধ হলো, এরপরেই এই অন্ধকার।
বুঝেছি।
কি বুঝলে?
আঘাতের কারণে কোমায় চলে গিয়েছিলে তুমি। তোমার কি ডায়াবেটিস ছিল নাকি? অনেক সময় ডায়াবেটিসের রোগীরা খুব বড় পর্যায়ে গিয়ে কোমায় চলে যায়। মানুষকে তখন মনে হয় মৃত, মরে না গেলেও সেটাই মনে হয়। একটা সময় পর তাদের জ্ঞান যদি ফিরেও আসে, ততক্ষণে তাদের কবর হয়ে যায়, বেঁচে ফেরে না কেউ। পৃথিবীর খুব কম মানুষই এমন অবস্থা থেকে বেঁচে ফিরেছে।
আর তুমি?
আমার ব্যাপারটা এখনো আমি শিওর না। আমার গলা চেপে ধরার কারণে শ্বাস বন্ধ হয়ে আমিও হয়তো কোমায় চলে গিয়েছিলাম। আর না গেলেই বা কি, আমি জ্যান্ত থাকলেও তো আমাকে মেরেই ফেলত। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না।
কি ব্যাপার?
আমরা একজন আরেকজনকে দেখতে পাচ্ছি কিভাবে? আমি কলকাতায়, তুমি বাংলাদেশে, কি করে দেখা হচ্ছে আমাদের? এই এই মাটি পড়ছে তোমার গায়ে, তোমাকে আরো ভালো দেখতে পাচ্ছি আমি। তার মানে তোমার কবরটা খুলে যাচ্ছে।
রোজি, তোমাকে আমি কোথায় গেলে দেখতে পাবো? কিছু একটা বলে যাও, তোমাকে আমি আর দেখতে পাচ্ছি না।
কারণ তুমি বাঁচতে যাচ্ছ, আমি হয়তো মরে যাব, আমাকে কোথায় পাবে জেনে কি করবে?
তোমাকে খুঁজে বের করে ওই খুনি ছেলেটাকে শাস্তি দিব।
পারবে মোনাক? আমি কলকাতার সল্টলেকের 233 নম্বর বাড়িতে ছিলাম, ওটাই ছিল রনিতের বাড়ি। আমি ওই বাড়িতে কিনা তাও জানি না, তাও খুঁজো আমাকে, কেউ তো আমাকে খুঁজুক মোনাক।
আমি তোমাকে ঠিকই খুঁজে বের করে ফেলবো রোজি, একটু অপেক্ষা করো, আমি বেরিয়েই তোমার কাছে চলে যাব, তোমাকে বের করে আনবো। রোজি রোজি,
আপনি বাচ্চা আছেন ছোটু সাহেব?
রহিম চাচা,
ডাক্তার বলেছিলেন মোনাকে শরীর নাকি দুর্বল, বেশ দুর্বল। মোনা কিছুই জানতে চায়নি, বুঝতেও চায়নি, ও খালি চাচ্ছিল কলকাতা যেতে, 233 নম্বর বাড়িতে যেতে। রোজের কষ্ট হচ্ছে, হয়তো এখন গেলেই ওকে বাঁচানো যাবে। এতক্ষণ একটা কফিনের ভেতর বাতাস ঢোকার কথা না, তার মনে আসা হয়তো বেঁচে আছে, হয়তো মোনা গেলেই। কিন্তু তবু দুইটা দিন সবার কড়া নজরে আর ঘুমের ওষুধের ঘরে থাকতে হল ওকে। তৃতীয় দিন কিছু টাকা পয়সা আর পাসপোর্টটা নিয়ে বেরিয়ে পড়ল মোনা, উদ্দেশ্য কলকাতার সল্টলেক 233 নম্বর বাড়ি। বাড়িটা খুঁজে পেতে খুব একটা ঝামেলা হলো না। বিশাল বড় বাড়ি, মানুষ খুব একটা থাকে বলে মনে হল না। মনে কলিং বেল চাপল।
বলুন,
এটা রনিতের বাসনা?
হ্যাঁ, আমি রনি।
আপনার সাথে একটু কথা
বলুন। ভেতরে আসতে চাইছেন? আসুন, কি হয়েছে বলুন তো।
আমি রনির বন্ধু।
তো আমার কাছে কি? ও স্কলারশিপ নিয়ে বিদেশ চলে গেছে, এরপর আমার সাথে আর দেখা হয়নি। ওর পরিবারের সাথে কথা হতো, ওরা নাকি খোঁজ পাচ্ছে না রোজের। কাল রোজের পরিবার এসে আমাকে ছেড় দিয়ে গেল, আজকে আবার আপনি আসলেন। আর কত ভালোভাবে বলছি চলে যান, এই বিষয়ে আমি কিছুই জানি না।
বলছি না যে আপনি,
তাহলে
আপনার সাহায্য কোনো দিন ফেলেও দিতে পারে না।
তো রোজিকে খোঁজার ব্যাপারে আপনার এত আগ্রহ কেন? কোথায় থাকেন আপনি?
বাংলাদেশে।
বাহ, বন্ধু তাহলে ওই পর্যন্ত গড়িয়েছে।
মুখ সামলে কথা বলুন। আমি জানি রোজিকে আপনি মেরে কফিনে পুড়ে দিয়েছেন, লোহার কফিন, আমি সব জানি। ভালো করে বলুন ও কোথায় আছে। ও আমাকে বলেছে যে ও স্কলারশিপ নিয়ে যায়নি, বান্টিকে নিয়ে আপনি ওকে টর্চার করতেন, ওর গলা টিপে মারতে চেয়েছেন, ওকে মাটি চাপা দিয়েছেন। বলুন ও কোথায় আছে, এর বাড়িতে ওকে রেখেছেন নাকি বাইরে?
এত কিছু জানেন তাহলে আর এটুকুই বাকি কেন? এটা ও বলতে পারেনি?
না পারেনি, পারলে আজকে এখানে আপনি দাঁড়িয়ে থাকতেন না, পুলিশের কাছে থাকতেন। আমি একা আসতাম না, পুলিশ সাথে করে নিয়েই আসতাম।
আসেননি যখন তখন আর কি করা, ভুল তো আপনার হয়েই গেল। কাউকে না জানিয়ে আমার বাড়িতে চলে এসেছেন, রোজির খুনি আমি সেটাও আপনি জানেন, তাহলে আপনাকে বাঁচিয়ে রাখার কি দরকার আমার বলুন তো।
আমাকে হুমকি দিচ্ছেন?
না হুমকি না, সত্যি কথা বলছি। তবে রোজিকে যত সহজে মেরেছি তত সহজে আপনাকে।
সহজে? একটা মানুষকে জ্যান্ত অবস্থায় আপনি কবর দিয়ে দিলেন, আপনি কফিনে পুড়ে দিলেন, এটা আপনার কাছে খুব সহজ মনে হচ্ছে?
মানে?
মানে খুব কষ্ট পেয়ে মরেছে রোজি, আর ঠিক ততটা কষ্ট আপনিও পাবেন, আপনিও মরবেন।
তা মারবে কে? আপনি?
হয়তো তাই। ইন্সপেক্টর ভিতরে আসুন।
ইন্সপেক্টর এখানে কেন?
আপনার সব কথা শোনার জন্য। পরিষ্কার শুনেছেন তো ইন্সপেক্টর, ও যে রোজিকে খুন করেছে। এবার তাহলে ওর মুখ থেকেই বের করুন রোজি কোথায়, প্লিজ।
সেই চেষ্টা করে সুবিধা হবে না, আমি কখনোই মুখ খুলব না।
সমস্যা করেছেন ইন্সপেক্টর বলছেন এই রোজি হত্যার কেউ কমে গোড়া থেকে আসা যায়। রোজি নামে মেয়েটি নিজেই খুব রহস্যময় একটা চরিত্র, বাসায় এসে বলেছে স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যাচ্ছে এবং সে মতন রওনাও দিয়েছে, অথচ সে এসে থাকতে শুরু করে বয়ফ্রেন্ড রনিকের সাথে। কেন সে এটা করল উত্তর দিই, হয় রোজির পরিবার রনিককে মেরে যায়নি, না রনিক রোজির বিদেশ যাওয়াটাকে পছন্দ করে, তাই সেটা সে আটকে দিয়েছে। রবি পরিবার রনিককে চিনত, এমনকি দুজনের সম্পর্কও তার মেনে নিয়েছিল, আর তাই প্রথম উত্তরটিকে খুব সহজে নাকচ করে দেওয়া যায়। রনিক চাইনি দেখে নিজের বাসাকে মিথ্যে বলে রনিকের বাসায় গিয়ে উঠেছিল রোজি। যে মেয়ে এমন কিছু করতে পারে তাকে কি আদৌ বিশ্বাস করা যায়? তারপরে মানা গেল যে রোজি রনিকের বাসায় গিয়ে উঠেছে, কিন্তু রনিক সেটাকে অস্বীকার করছে। তার মানে কিছু একটা গড়বড় আছে এখানে। আগেও রোজি রনিকের বাসায় গিয়েছিল তো, তাকে অন্য কোথাও ছিল সে। হতে পারে পরিবারকে যেন মিথ্যে বলেছে, রনিককেও সেভাবে মিথ্যে বলে ঠেকিয়েছে মেয়েটা। তবে সবকিছু এদিক ওদিক করে কিছু একটা সমাধানে আসা গেলেও একটা সমাধান কোনো ভাবেই মাথায় আসছে না বলতে। আর সেটা রোজের মা বাবা জানে না, রোজের বয়ফ্রেন্ড জানে না, বন্ধুরা জানে না, অথচ বাংলাদেশের একটি ছেলে যার সাথে রোজের কোনোদিন যোগাযোগ হয়নি সে জেনে গেল সবকিছু। এমনিতে ছেলেটির দাবি অনুসারে জীবিত অবস্থায় কফিরে তুলে দেওয়া হয়েছিল রোজি। কে বলেছে ছেলেটাকে এই কথা? রোজি মনে গ্রামে ছেলেটি তাই বলছে বটে, তবে তাকে গোছানোর মাথার প্যাচ খোলার বদলে আরো যেন প্যাচ বেড়ে যাচ্ছে।
কবির?
জি স্যার।
একটা চা আনো, আর ওটা রনিত নামের ওই ছেলেটার ওখানে নিয়ে যাও।
জি স্যার।
আর শোনো।
জি স্যার।
মোনাজ নামের ছেলেটা কোথায়?
ওকে তো স্যার জেলে রাখা গেল না, তার বাবা খুব টাকা পয়সাওয়ালা, জামিন করিয়ে নিয়েছে।
আমরা তো কোনো কেস দেইনি ওর উপর, কিছু করেইনি, তাহলে জেলে থাকবে কেন? তাকে বলেছি বাইরের বেঞ্চে বসতে।
তা তো জানি না স্যার, তবে অনেক বড় লোকের ছেলে মনে হয়, তাই জেলের বেঞ্চে পোষায়নি হয়তো।
আচ্ছা যাও। আপনার ব্যাপারটা একটু খুলে বলুন তো।
আমি কি আর খুলে বলবো স্যার, একটা মানুষ অন্য দেশ থেকে এসে বলল আমি কাউকে মেরে পুঁতে ফেলেছি, আর আপনি সেটা বিশ্বাস করলেন, তাও যদি সে সুস্থ মস্তিষ্কের হতো। পাগল না হলে মানুষ কিভাবে বলতে পারে যে একটা মরা মানুষের সাথে তার কথা হয়েছে?
আমি কি বিশ্বাস করব সেটা একেবারেই আমার উপর ছেড়ে দিন রণীত সাহেব, আপনি খালি আমার কথাগুলোর ভেতরে যে যোগাযোগটা নেই সেটা বানিয়ে দিন।
বলুন স্যার।
আমাকে আপনি একটু বলুন তো, রোজির সাথে শেষ আপনার কবে দেখা হয়?
ও বিদেশ যাওয়ার দিন।
তারপর?
তারপর আর কি, ওই মধ্যবিত্ত পরিবারের মেয়ে বিদেশ গেলে যা হয়। আমাকে ভুলে অন্য কারোর সাথে?
আচ্ছা আচ্ছা, আমিও কিন্তু মধ্যবিত্ত পরিবারেরই একজন, সেটা মাথায় রাখবে। তা যেটা বলছিলাম, বিদেশে যে ছেলে দেখে রোজির মাথা ঘুরে গিয়েছিল তার সাথে নিশ্চয়ই কলকাতায় থাকার সময় কথা শুরু হয় রোজির?
হতে পারে, সেটা আমি কিভাবে জানব?
না মানে বলছিলাম, যে মেয়ে আজকেই বিদেশে গেল তার আজই নতুন বয়ফ্রেন্ড ঢুকে যাওয়া খুব অস্বাভাবিক মনে হয় না? কিন্তু সে কলকাতাতে থাকাকালীনই বা অন্য কারো প্রতি ঢুকল কিভাবে? বিলেত যাওয়ার দুই তিন দিন আগেই তো পরিবারের সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে আপনাকে নিয়ে গিয়েছিলেন, তাই না? তার মানে কলকাতা ছাড়ার সময়ও রোজই ভালোবাসত আপনাকে। কলকাতা ছেড়ে যাওয়ার দিনই যেহেতু নতুন সঙ্গী জুটানো সম্ভব না, সেহেতু ওখানে পৌঁছেই নিশ্চয়ই আপনাকে ফোন দিয়েছিল সে। এই যে দেখুন, আমার হাতে আপনার ফোনের কল নেই। না, কোনো দেশের বাইরের কল নেই সেখানে। শুধু ওই দিন না, তার পরের দিন কিংবা তার পরের দিনও না। তাহলে কি বুঝবো বলুন তো?
আমি
আচ্ছা বাদ দিন, ওটা না হয় বাদ দিন। এটা বলুন তো, আপনার প্রেমিকা বিদেশে যেতেই যোগাযোগ বন্ধ করে দিল আর আপনি চুপ করে থাকলেন? এমনকি একটা ফোন দেওয়ার বা তার পরিবারের সাথে কথা বলার চেষ্টাও করলেন না? তার মানে আপনি জানতেন যে রোজি কোথায়, তাই না?
হ্যাঁ জানতাম।
কোথায় ছিল?
তার পুরনো প্রেমিক পান্টির পাশে।
এই পান্টিটাকে রোজির বন্ধু?
ওরা বন্ধু ছিল না, তার চাইতেও বেশি কিছু ছিল।
আপনি কিভাবে বুঝলেন সেটা? কখনো কোনোভাবে ওদের একসাথে দেখেছেন নাকি? গল্প করতে বা ঘুরতে হতো?
দেখবো না কেন, আমার বাসাতেই তো ঘন্টার পর ঘন্টা।
থামলেন কেন? বলুন, আপনার বাসাতে পান্টি আর রোজি দিনের পর দিন?
আচ্ছা আমি মানছি রোজি আমার সাথে কিছুদিন ছিল, কিন্তু পান্টিকে নিয়ে ঝগড়ার পর ও বেরিয়ে যায় আমার বাসা থেকে।
কোথায় যায়
তা জানি না।
তারপর থেকে এতগুলো দিন পেরিয়ে গেল, তাও আপনি একবারও কল করে জানার চেষ্টা করেননি যে রোজি কোথায় আছে?
না করিনি, আমি ওকে আর ফেরত চাই না।
ওই মোনাক্রমটির কথা সত্যি হয়ে থাকলে আপনি রোজিকে আর কখনো ফিরে পাবেন না। আপনিও এই জেল থেকে বেরোতে পারবেন কিনা সেটা নিয়েও সন্দেহ আছে।
আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন?
সেটা ভেবে যদি খুশি থাকেন তাহলে সেটাই।
আমি আর একটা কথাও বলবো না আপনাকে, আগে আমার উকিল আসুক।
আপনার উকিল? কখন আসবেন উনি?
আপনি আমাকে ছোট কেউ ভাববেন না ইন্সপেক্টর, আমার বাবা আমেরিকার পুলিশ বিভাগের ঊর্ধ্বতন। খুব বেশি ঝামেলা হলে হয়তো।
তাহলে তাকেই আসতে বলুন, অন্তত আমার সাথে কথা বলিয়ে দিন। অত দূরে বসে উনি ছেলের জন্য কিছু করতে পারবেন বলে মনে হয়, এখানেই তো আসতে হবে।
কবির চলে গেলে রণীতের সঙ্গে ঢুকলেন করতেন, লম্বা একহারা চেহারা রণীত, চেহারার দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন ইন্সপেক্টর, সত্যি কি সিনেটে রয়েছে রোজি নামের মেয়েটাকে? কিছু বুঝতে পারলেন না তিনি, তার কর্মজীবনে এমন কোনোদিন হয়নি। শান্তভাবে বসে আছে রণীত চেয়ারে, এত কিছু ঘটে যাচ্ছে কোনো কিছুই যেন সে জানে না এমন একটা ভাব পুরো চেহারা ছড়িয়ে আছে। রণীতের সামনে বসল বক্র।
কেমন আছেন রনি? আপনার উকিল এলো না বা আপনার বাবা? কিন্তু আমরা তো আর অপেক্ষা করতে পারছি না, তার চাইতে চলুন আমরা নিজেরাই কিছু সমাধান করে ফেলি এই কেসের।
কিভাবে?
আপনার বাবা কোথায় সেটা পরিষ্কার করে বলুন আমাকে, তাহলে হয়তো একটু হলেও আমার মাথার গিট্টুটা খুলবে।
বাবা আমেরিকায়, তো আগেই বলেছি।
হ্যাঁ তা জানি, কিন্তু তিনি ওখানে নেই সেটাও আমি জানি।
তাহলে কোথায়?
সেটাই তো জানতে চাচ্ছি। আর আপনি এমন ভান করছেন যেন কিছুই জানেন না। আপনার উপস্থিতিতেই তারা হারিয়ে গিয়েছে, ঠিক রোজির মতো। নিজের বাড়ি কি? আচ্ছা আপনার চারপাশের মানুষগুলো কি এভাবেই একটার পর একটা হাওয়া হয়ে যায়, নাকি আপনি তাদের হাওয়া করে দেন?
দেখুন ইন্সপেক্টর, আমি কিছু জানি না। আমার বাবা মা মারা গিয়েছে সেটা তো এইমাত্র আমি জানলাম, এর আগে জেনে থাকলেও আমি ভুলে গিয়েছিলাম।
খুব ভালো কথা, বাবা মা মরে গিয়েছেন সেটা ভুলে গিয়েছিলেন। হাসি পাচ্ছে খুব আমার, একটু গিয়ে হেসে আসি, আপনি ততক্ষণ বরং একটু ঘুমিয়ে নিন।
করলেও কিছু বললেন না, নিজের সামনে থাকা ফাইলগুলোতে চোখ বুলিয়ে তাকালেন সামনে মোনাকে।
এত দেরি করে কেন ডাকলেন আমাকে ইন্সপেক্টর? আর এত অল্প গতি নিয়ে কেন আগাচ্ছে? এর ভিতরে রোজি হয়তো সত্যি মরে গিয়েছে, যা একটু আশা ছিল সেটাও এখন আর নেই।
আরে থামুন থামুন, আপনাকে ডাকা হয়েছে এই কথাগুলো শুনতে, সব শুনতে। আপনি স্থির হয়ে বসুন তো, এবার বলুন আর আমার প্রশ্নগুলোর উত্তর দিন।
আচ্ছা করুন, প্রশ্ন করুন।
আমার প্রথম প্রশ্ন, আপনি রোজিকে কিভাবে চিনেন?
জিনিসটা খুব অদ্ভুত, আপনি হয়তো বিশ্বাস করবেন।
এই কেসে সবকিছু এত অদ্ভুত যে বিশ্বাস না করে উপায় নেই। বলুন।
ওর সাথে আমার পরিচয় কবরে।
মাই গুডনেস, কবরে? কবরে কি আপনারা দুইজন একসাথে ছিলেন নাকি?
না, বেশ কিছুদিন আগের কথা, আমার জন্মদিন ছিল সেদিন। ওই দিন আমি একটা কার অ্যাক্সিডেন্ট করি, পরে কোমায় চলে যাই। বাড়ির সবাই আমাকে মৃত ভেবে কবর দিয়ে দেয়। আপনি ইচ্ছা করলে সেদিনের ডাক্তারের রিপোর্ট, অ্যাক্সিডেন্ট রিপোর্ট সব দেখতে পারেন।
অদ্ভুত তো। তারপর?
তারপর আমি যখন চোখ খুললাম কবরের ভেতরে, তখন সব কিছু অন্ধকার লাগছিল আমার। আমি চিৎকার করছিলাম, বুঝতে পারছিলাম না কোথায় আছি আমি। ঠিক সেই সময় রোজির কণ্ঠ শুনতে পাই আমি।
কিন্তু আপনাকে তো কবর দেয়া হয়েছিল বাংলাদেশে, তাহলে রোজির কণ্ঠ সেখান থেকে শুনবেন কি করে?
জানি না ইন্সপেক্টর, কিন্তু আমরা একজন আরেকজনের কথা শুনতে পেলাম। ও আমাকে বলল চেষ্টা করো কবর ভাঙতে। ও নিজেও চেষ্টা করেছিল, কিন্তু ও ছিল ভারী লোহার একটা কফিন, ওটা খুলে ফেলা সম্ভব ছিল না। ওর হাতের নখ ভেঙে গিয়েছে, রক্ত পড়ছিল ইন্সপেক্টর। মেয়েটা খুব বাঁচতে চাচ্ছিল, কিন্তু কোনো আশাই ছিল না।
তারপর
ও আমাকে ওর গল্প শোনাল, কি করে ও এখানে এলো সেটা বলল, রনিক নামের একটি ছেলের সাথে ওর সম্পর্কের কথা বলল, বাড়িতে মিথ্যে বলার কথা বলল, স্কলারশিপ পেয়েও বাইরে না যাওয়ার কথা। সবকিছু ঠিকঠাক চলছিল আমাদের দুজনের ভেতরে।
তাহলে ধরুন আপনার কথা সত্যি মেনে নিলাম, যে আপনি কোনো একভাবে রোজিকে কবরের ভেতর দেখেছিলেন, তাহলে এই ব্যাপারটা একটু খুলে বলুন দেখি। ওদের ভেতরে সব ঠিকঠাক চললে রোজিকে মারতে গেল কেন রনিক?
কারণ ও একটা পাগল, ওর মনে সন্দেহ ছিল রোজির সাথে বান্টি নামের একটা ছেলের সম্পর্ক ছিল।
এই বান্টিটা কে?
বান্টি হল রোজির স্কুল ফ্রেন্ড। রোজি বলেছিল ওরা খুব ভালো বন্ধু ছিল, পরে রনিকের কারণেই বান্টির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়নি। কিন্তু তাতেও বাধা দেয় রনিক।
কিভাবে?
রোজি আর রনিক তখন একসাথে থাকে সল্টলেকের বাড়িতে। ওই সময় একদিন বান্টিকে নিয়ে আসে রনিক। রোজির একা বাসায় থাকতে খারাপ লাগছে ভেবে সঙ্গী হিসেবে বান্টিকে নিয়ে আসে সে। আসলে রোজি তখন খুব একটা বাইরে বেরোতে পারত না, কারণ ও ভয় থাকত যে যদি ওর বাবা মা জানতে পারে ওর বিদেশ না যাওয়ার ব্যাপারে তাহলে।
আচ্ছা আচ্ছা, তারপর?
তারপর এভাবেই বান্টি বেশ কয়েকবার আসে রোজির কাছে, সেটা অবশ্য রনিতের অনুরোধেই। রোজি ভেবেছিল সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে, আদতে কিছুই ঠিক হয়নি। রনি ঠিক আগের মতনই দেখতে পারত না বান্টি, সন্দেহ করত। আর এর যে ধরেই একদিন খুব ঝামেলা হয় ওদের দুজনের ভেবে, এক সময় রোজি গলা চেপে ধরে গেল। রোজি বলেছিল তারপরে হয়তো ও কমায় চলে গিয়েছিল আমার মতো, ওকে মৃত ভেবে কফিনে ঢুকিয়ে মাটি চাপা দিয়েছিল রনি।
বাহ, দুই কোমায় থাকা মানুষের গল্প। যাক বাদ দিন, তাহলে আপনার কথা যদি সত্যি মানতে হয় বলুন তো, কোন মানুষটা আমাদেরকে বেশি সাহায্য করতে পারবে?
রোজি নেই, রনি কথা বলবে না, বাকি থাকলো বান্টি। আমি বান্টিকে দেখিনি তাই আমি খুঁজে বের করতে পারবো না, আপনারা একটু চেষ্টা করুন প্লিজ।
আপনার কি মনে হচ্ছে যে আমরা চেষ্টা না করে বসে আছি?
না তা না, আর একটা অনুরোধ।
বলুন।
আমি রনিতের বাড়িতে ঢুকতে পারছি না, পুলিশ ঢুকতে দিচ্ছে না, আপনি কি একবার আমার সাথে এসে ওই বাড়িতে খুঁজবেন?
আপনার সাথে কি খুঁজব?
রোজিকে।
আপনার কথা সত্যি হলে তো সে এর ভেতরেই মরে গিয়েছে।
সেটা জানি, কিন্তু আমি একটু ওকে খুঁজে বের করতে চাই। ওকে কথা দিয়েছিলাম আমি ওকে খুঁজে বের করব।
ঠিক আছে, কাল সকাল 10টায় ওখানে উপস্থিত থাকবে। লোহার কফিনে যদি থাকে তাহলে মেটাল ডিটেক্টর দিয়ে খুঁজতেই হবে, তবে যদি বাড়ির ভেতরে থাকে তাহলেই সম্ভব হবে রোজিকে খুঁজে পাওয়া। হতেও তো পারে রনি অন্য কোথাও রোজিকে খুঁজে রেখেছে।
আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।
অ্যাক্সিডেন্টের কারণে মোনাক এবং রোজিও কি অ্যাক্সিডেন্টের কারণে দুজনে কোমায় চলে গিয়েছে আমরা এই পর্বের শুরুতে শুনতে পাই। দুজনের মধ্যে কথা হচ্ছে, তারা অন্য জগতে কথা বলছে, তারা কিন্তু পৃথিবীতে আর নেই। আমি আবার বলছি, আমার মনে বেশি আর ডিটেলে না যাই, আমরা শেষ পর্ব শুনি। শেষ পর্বে আমাদের আজকের কুয়াশার সমস্ত রহস্য পরিষ্কার হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, তৃতীয় পর্ব শুনতে থাকুন, অর্থাৎ শেষ পর্ব শুনতে থাকুন, তারপর আবারও ফিরে আসব। আর আপনি আছেন কুয়াশা শারমিনের সঙ্গে, শুনছেন এবিসি রেডিও 89.5। পরদিন সকাল 10টা থেকে শুরু হলো খোঁড়াখুঁড়ি। চারজন বেশ কর্মঠ মানুষকে নিয়ে পুলিশ ইন্সপেক্টর গোত্রে শুরু করে দিলেন কাজ। সাথে মোনাকো থাকলো সবসময়, কিন্তু কোথাও পাওয়া গেল না কোনো কফিন। বিকেলের দিকে ক্লান্ত পায়ে সবাই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। ওটা চোখ গেল মোনাকের বাড়ির একেবারে সামনেই থাকা পুজোর বেদিটার দিকে। ওটা থেকেই একবার খুঁজে রাখা যায়। প্রথমে একেবারেই রাজি হলেন না গোত্রে, সব ঠিক আছে, কিন্তু কোন মানুষকে এত নিচ হবে যে দেবদেবীর পুজো করে সেখানে লাশ ফেলে রাখে? কিন্তু শেষমেশ সেখান থেকে কফিন বেরোল, আর বেরোল ওই পুজোর দেবীর নিচ থেকে। দেখেই বোঝা যাচ্ছে কয়েকদিন আগে তৈরি করা হয়েছে ওই, তার মানে রোজিকে মারার পরেই ওটা বানিয়েছিল রনি। অবশ্য কফিন খুলে খুব একটা লাভ হল না, রোজি মরে গিয়েছে, তার মাংস পচন ধরেছে, হাতে কালচে রক্তের ধারা, মাথাতেও আঘাতের চিহ্ন। হয়তো শেষের দিকে বেরোবার জন্য কফিনের মাথা ফুটেছিল মেয়েটা, কিন্তু তবুও চোখে মুখে এক ধরনের প্রশান্তি দেখতে পেল যেন মেয়ে। একটা বড় নিঃশ্বাস ফেলল, ওর কাজ অনেকটাই শেষ। রোজিকে দেওয়ার কথা পূরণ করতে পেরেছে ও, আজ ওকে খুঁজে বের করেছে।
কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না মোনাক সাহেব।
কোন ব্যাপারটা ইন্সপেক্টর?
বুঝলাম না যে ঠিক কোন কারণে আপনি আর রোজি দুইজন এত দূরে থেকেও একে অন্যকে দেখতে পেলেন।
সেটা বোঝার চাইতে এখন দরকারি হচ্ছে বান্টি নামে সেই ছেলেটাকে খুঁজে বের করে।
হ্যাঁ ঠিক বলেছেন, ওকে খুঁজে বের করে একেবারে শক্ত প্রমাণ নিয়ে তবেই চেপে ধরতে হবে রমেশকে, না হলে আবার ফালতু কথা বলবে, অস্বীকার করবে সবকিছু।
আর যাই হোক ইন্সপেক্টর, ওই রনিক যেন ছাড়া না পায়, রোজিকে যেমন কষ্ট দিয়েছে ও যেন সেটা ভোগ করে।
আমরা চেষ্টা করছি মোনাক,
চেষ্টা করেও যাব।
বান্টিকে খুঁজে পেতে খুব বেশি বেগ পেতে হল না পুলিশকে। সে তার নিজের বাসাতেই ছিল। রনিকের ভয়ে মুখ বন্ধ করে রেখেছিল এতদিন বান্টি। কয়েকদিন বাইরে ঘুরে আসার টাকা দিয়েছিল রনিক বান্টিকে, বলেছিল মুখ খুললে সোজা রোজির কাছে পাঠিয়ে দেবে ওকে। তাই টাকা নিয়ে দূরে চলে গিয়েছিল বান্টি। ফিরে এসেছিল তিন দিনের মাথায়। প্রথম দিনে বেশ গাইগুই করল, সে ভাব দেখাল যেন কিছুই জানে না। কিন্তু রনিক যেখানে ওকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করিয়েছে, সেখানে আবার ভয় দেখিয়ে মুখ খোলাতেও খুব একটা সময় লাগল না পুলিশের। একটু একটু করে সব কথা বলল বান্টি পুলিশে।
আমি রোজিকে মারি।
মিথ্যে বলাটা খুব ভালো কাজ নয় রনিক রায়, সত্যটা শুনতে চাচ্ছি আমরা আপনার কাছে। সত্যি কথাটাই বলে দিন।
আমি আমার বাবা মা না আসা পর্যন্ত কিছুই বলবো না।
কিন্তু আপনার বাবা মা তো অনেক আগে থেকেই নিখোঁজ।
আপনি মিথ্যে বলছেন।
আপনি কি কোনোভাবে পাগল সাজার চেষ্টা করছেন রনিক? আপনার বিরুদ্ধে সব প্রমাণ কিন্তু এখন আমাদের হাতে।
কি প্রমাণ?
এই যেমন রোজির লাশ, আপনাদের বন্ধু এবং এই ঘটনার মূল সাক্ষী বান্টি।
বান্টি? বান্টি এখানে এলো কি করে? ওকে তো বাইরে চলে যেতে।
থামলেন কেন রনিক সাহেব? মনে পড়েছে নিশ্চয়ই, বান্টিকে বাইরে যেতে অনেকগুলো টাকা দিয়েছিলেন আপনি, আর সেই সাথে মুখ বন্ধ রাখার ধমকিও দিয়েছিলেন। কেন এত টাকা দিয়েছিলেন ওকে আপনি? কেন মুখ বন্ধ রাখতে হচ্ছিল বান্টিকে?
সেটা না হয় বান্টির কাছ থেকেই জেনে নিন।
নিয়েছি, আর সেই কারণেই বলছি কিছু লুকোবেন না, আমাদের সবকিছুই জানা এখন।
সবকিছু বলতে কি বোঝাচ্ছেন আপনি?
সবকিছু বলতে বুঝাচ্ছি রোজির মৃত্যু আপনার হাতেই হয়েছে। আপনি যে ওকে কফিনে পুরে বেদির নিচে রেখে দিয়েছিলেন, আপনি যে বান্টিকে টাকা দিয়েছিলেন মুখ বন্ধ রাখার জন্য, এখন সবটুকুই আমরা।
স্যার, একটা ফোন এসেছে আপনার।
কবির, আমি একটু পরে আসছি।
এটা খুবই দরকারি ফোন স্যার।
আচ্ছা আসছি, দুই মিনিট অপেক্ষা করুন, আমি আর কি জানি সেটা সবিস্তারে জানাচ্ছি। হ্যালো, গোথলে বলছি, কলকাতা পুলিশ।
হ্যালো, আমি দিল্লি পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছি।
জি বলুন।
মনে হল একটা বিষয় আপনার জানা দরকার। আমরা কিছুদিন আগে দুটো লাশ পেয়েছি, মনে হল আপনার এই বিষয়ে জানা দরকার।
তাই নাকি?
আর সেই লাশগুলো আপনার ওখানে চলা রোজি মার্ডার কেসের সাথে জড়িত বলে মনে হল।
তাই নাকি? কিভাবে?
ফোন রেখে আবার রনিকের ছেলে ফিরে এলেন গোথলে। মাথাটা কি চক্কর দিল কি কে জানে, এক গ্লাস পানি খেয়ে নিলেন তিনি। তারপরে মুখটা শুকনো ছিল। রনিকের সামনে চেয়ারে বসলেন, তাকালেন তার দিকে। কত নিষ্পাপ একটা মুখ, দেখে কেউ বলতে পারবে এই নিষ্পাপ মুখের পেছনে কত পাপ লুকিয়ে আছে?
হ্যাঁ তো রনিক স্যার, আর যা যা জানি আমি।
আপনি কিছুই জানেন না।
কিছুই জানি না? ঠিক কোন জিনিসটা না জানার কথা বলছেন আপনি? আপনার প্রেমিকা রোজিকে মেরে ফেলার বিষয়টা, নাকি আপনার বান্টিকে টাকা খাওয়ানোর বিষয়টা, নাকি আপনার বাবা মাকে খুন করার বিষয়টা?
বাবা মাকে খুন? আপনি না, এটা কেউ জানতে পারে না। আপনি কি করে জানলেন?
এই রোজি কেসটা চালু হওয়ার পর থেকেই আপনার বাবা মায়ের ব্যাপারে আমার আগ্রহ বেড়েছে। ঠিক একই রকম আগ্রহ বেড়েছে দিল্লি পুলিশেরও। তবে এত আগ্রহ দিয়েও কিছু হতো না যদি না গত পরশু দিল্লিতে আপনাদের আগের বাড়িটার লনে দুটো লাশ না পাওয়া।
লাশ
না, ঠিক লাশ না বলে বলা চলে কঙ্কাল। অনেকদিন আগেই তো মেরেছিলেন ওদের। কেন মনে পড়ছে না? মনে পড়ছে না কিভাবে শাবল দিয়ে মাটি খুঁড়ে বাবা মায়ের লাশ দুটো আপনাদের বাড়ির লনে পুঁতেছিলেন আপনি?
কোদাল ব্যবহার করেছিলাম।
ও তাই নাকি? আসলে আর কতদূরই বা কল্পনা করতে পারি আমি, বলুন। দিল্লি পুলিশ জানালো আপনার আগের বাড়ির লন থেকে দুটো কঙ্কাল পাওয়া গেছে। জানতে চাইলেও আপনি এর ব্যাপারে কিছু জানেন কি? ওদেরকে বললাম যে জানাবো, আন্দাজে ঢিল ছুঁড়েছিলাম, নিশানা লেগেছিল। সত্যি তাহলে আপনার বাবা মাকে চিন্তা আপনি করেছিলেন? কেন?
সবই নাটক, ইচ্ছে করে আমাকে বোকা বানানোর চেষ্টা।
না না, আপনি ভুল বুঝছেন। আপনাকে বোকা বানিয়ে আমার কি লাভ বলুন? তার চাইতে আপনিই বলে ফেলুন ঠিক কি হয়েছিল সেই দিন। বলেই তো ফেললেন যে কোদাল দিয়ে মাটি খুঁড়েছিলেন, কিন্তু কেন বাকিটুকুও বলুন, দিল্লি পুলিশকে জানাতে হবে তো।
আমার বয়স তখন 4 বছর, বাবা পুলিশে কাজ করে, সে সময় মায়ের গর্ভ হইল আমার ছোট ভাই, মানে যৌন হতে পারে।
সে কি আপনি জানেনও
না? আমার ইচ্ছা ছিল না, ওর জন্যে বাবা মায়ের ভালোবাসা কমতে থাকলো, সবসময় খালি ওকে নিয়ে ব্যস্ত। আমি ভয় পাচ্ছিলাম, আর পাচ্ছিলাম না, ভয় লাগছিল ও জন্মালে আমাকে বাবা মা আর আগের মতো ভালোবাসবে না।
তো কি করলেন?
কি করবো আবার, ওকে মেরে ফেললাম। কিন্তু ও তো মায়ের ভেতরে ছিল, তাই মাকেও মারতে হল। সত্যি বিশ্বাস করুন, ইচ্ছে করে আমি মাকে মারিনি।
আর বাবা, তাকে বললেন কেন?
বাবা যদি জানতে পারত মাকে মেরে ফেলেছি তাহলে আমাকে মেরে ফেলত, আমাকে জেলে পুরে দিত, মারত খুব। তাই ভয় পেয়ে
আপনি তখন 13 বছরের একটা ছেলে, এত কিছু করলেন কিভাবে? পরপর দুটো মানুষকে মারলেন কিভাবে?
প্রথমে অজ্ঞান করে ফেলেছিলাম মাকে, তারপর আর বাবাকে পেছন থেকে ছাবল দিয়ে বাড়ি মেরে, তারপর
ওরা মরেছিল তো, নাকি রোজির মতো ওদেরকেও জ্যান্ত অবস্থাতেই মেরে?
তা তো জানি, মানুষ চুপ হয়ে গেলে মরে যায়, ওরাও মরে গিয়েছিল। বাড়ির সামনের লনে মাটি সরিয়ে সেখানে কবর দিয়েছিলাম আমি ওদেরকে।
আর কেউ দেখল না? এত কিছু করলেন কেউ দেখল না? আর এই শাবল কোদাল এগুলো কি সবসময় থাকতো নাকি আপনাদের বাড়িতে?
না তা না, ওই সময় আমাদের বাড়িতে কাজ চলছিল, মিস্ত্রিরা ওই শাবল আর কোদাল দিয়ে কাজ করত, আমি ওদের টাকা দিয়ে ওগুলো রেখে দিয়েছিলাম ওই রাতের জন্য। আমি তো সবকিছুই করেছিলাম রাতের বেলা, সে সময় আমাকে কে দেখবে বলুন? কেউ দেখেনি। আস্তে আস্তে মা আর বাবাকে নিয়ে ওই লনের ভেতরে।
আপনি কি জানেন রনি আপনার মস্তিষ্ক পুরোপুরি বিকৃত?
জানি, ডক্টররা সেটাই বলেছিল, তাই তো দিল্লি থেকে পালিয়ে এখানে চলে এসেছিলাম আমি। এখানে কেউ আমাকে কখনো পাগল বলেনি, এই আপনি বললেন ইন্সপেক্টর, আপনি বললেন। কেন বললেন, কেন বলুন?
কবির, কবির, একে নিয়ে যাও এখান থেকে,
পাগল না,
নিয়ে যাও।
সব রহস্য সমাধান হয়ে গিয়েছে, ইন্সপেক্টর গোখলের কাজ শেষ, মোনার বাড়ি ফিরে আছে, রোজির পুরোরা সমাধি হয়েছে, আর রবি পাগলা দাম রোজির শেষকৃত্য থেকে সরাসরি এয়ারপোর্টে যাবে মোনা। এমন সময় ওর কাঁধে হাত রেখে ইন্সপেক্টর কাছে,
চলে যাচ্ছেন, আমার কাজ তো শেষ। হ্যাঁ তা ঠিক, এরকম অদ্ভুত কেস আমি আমার পুলিশি জীবনে কখনো হ্যান্ডেল করিনি।
এই ঘটনাটা আমার জীবনে অনেক পাল্টে দিয়েছে ইন্সপেক্টর, আমি ঠিক জানি না, তবে রোজির প্রতি এক ধরনের দুর্বলতা তৈরি হয়েছে আমার।
দেশে ফিরে যান, সব ঠিক হয়ে যাবে
হয়তো,
তবে একটা প্রশ্নের উত্তর হয়তো পাওয়া হবে না আমার কখন।
কি প্রশ্ন?
এই যে আপনারা রোজির কবরের কথা তো কথা।
সব প্রশ্নের উত্তর হয়নি ইন্সপেক্টর, মৃত্যু খুব ভয়ানক আর শক্তিজনক, হয়তো সেই মৃত্যুই আমাদেরকে একসাথে করে দিয়েছিল সেই কবরের অন্ধকার।
হয়তো ভালো থাকবেন দাদা,
আপনিও ভালো থাকবেন ইন্সপেক্টর, সবকিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ।
শেষ হয়ে গেল আজকের গল্প। আজকের গল্পের নাম ছিল রোজি হত্যা রহস্য। লিখেছেন সাবিয়া ইসলাম বৃষ্টি, নাট্যাংশ পরিচালনায় ছিলেন সবসময়কার মতন শেগুফতা আবিদ শাড়ি ও সাউন্ডে ছিলেন খালিদ। আর জানিয়ে দেব তাদের নাম যারা আজকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। মোনাকের চরিত্রে অভিনয় করেছেন শুদ্ধ, রোজির চরিত্রে অভিনয় করেছেন শেহনীলা, রহিম চাচার চরিত্রে অভিনয় করেছেন লোবান, রনিতের চরিত্রে অভিনয় করেছেন সাইফ, কবির হয়েছেন মনির, ইন্সপেক্টরের চরিত্রে ছিলেন মঞ্জু, ফোনের অপর প্রান্তের আগন্তুক ছিলেন রেহান। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। আপনাদের কাছে আগামী সপ্তাহে ঠিক একই সময় অর্থাৎ সোমবার রাত 11টার খবরের পর কুয়াশার নতুন গল্প নিয়ে আবারও ফিরে আসব। সেই প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.